syndrome.
এই গ্রামে এমন অনেক জিনিস দেখবেন আপনারা আগে কোনোদিন দেখেন নাই। তবে বলে রাখি, রক্ত না দেখা কাউকে বিশ্বাস করবেন না।
অমন নিষ্ঠুর চোখ আমি জীবনে দেখিনি আর দেখতেও চাই না।
সাদাম, কি হয়েছে ভাই, এত রক্ত কিসের?
জলদি বাবুরা, জলদি পা চালান। এই শব্দ শেষ হবার আগে গ্রামে না ঢুকে পড়লি আর বাজবেন লাই।
এই পাষণ্ডটা কামড়ে দিয়েছে, তবে তবে আমিও ছাড়িনি।
পালান, ও মারা গেছে, ও আমার ভাই।
তোদের এই পিশাচি উপাসককে আজ আমি মারব।
ওটা অন্য কিছু নয় রে বোকা, ওটা পাঁচরের হাড়।
কি বাবুরা পালাছেন কোত্থেকে? এই গ্রামে উল্ল জায়গা যাবে লাই।
উর্ধি উর্ধি
নমস্কার, 221 বি হ্যারিসন রোড থেকে বলছি, আমি প্রত্যয়।
আমি সুমিতেন্দ্র।
বিভিন্ন হরর, থ্রিলার, সায়েন্স ফিকশন, ক্রাইম, রোম্যান্স এবং অন্যান্য ক্যাটাগরির গল্প যদি আমাদের চ্যানেলে শুনতে চান, তাহলে বেল আইকনটা টিপে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজ সিজন 3 তৃতীয় এপিসোডে দেবদত্ত চট্টরাজের লেখা মন্দের দেবীর প্রথম পর্ব। লেখক মন্দের দেবী গল্পটা প্রথম লিখেছেন 1 নভেম্বর 2019 সালে। আপনারা এই গল্পটি পাবেন প্রতিলিপিতে। দেবদত্ত চট্টরাজ 1992 সালে বাঁকুড়া জেলায় তিনি জন্মগ্রহণ করেন। এরপর কলেজে ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তে তিনি ইন্টারনেটে লেখালেখি শুরু করেন। আড্ডাবাজ, নকটার্নাল অডিও হরর স্টেশন এবং গল্পের জন্য চ্যানেলকে জানাই অসংখ্য ধন্যবাদ। উই আর আ প্রাউড মেম্বার অফ বেঙ্গলি অডিও স্টোরি নেটওয়ার্ক। এই বেঙ্গলি অডিও স্টোরি নেটওয়ার্কে মোট 23টা চ্যানেল আছে, যেখানে আমরা একে অপরকে বিভিন্নভাবে সাহায্য করি। মন্দের দেবীর গল্প কথকের ভূমিকায় আমি প্রত্যয়, সৌনাকের চরিত্রে সুমিতেন্দ্র, সাদাবের চরিত্রে সার্থকী, ভিখু মাসরার ভূমিকায় ডক্টর সৌগত তালুকদার, বিভাস ভৌমিকের চরিত্রে আড্ডাবাদ চ্যানেলের প্রদীপ্ত চৌধুরী, নীলাকাশের চরিত্রে গল্পের জন্য চ্যানেলের সৌমেন সাহা, অপর্ণার ভূমিকায় নকটার্নাল অডিও হরর স্টেশনের দেবপ্রিয়া, এবং মন্দের দেবীর চরিত্রে নার্গিস লেলা। অন্যান্য চরিত্রে অনন্য রায় চৌধুরী, মহসাম সরকার, সুমিতেন্দ্র এবং আমি প্রত্যয়। শুরু হচ্ছে দেবদত্ত চট্টরাজের লেখা মন্দের দেবীর প্রথম পর্ব।
নমস্কার, আপনারা দেখছেন জবর খবর আর আমি আপনাদের হোস্ট সৌনক। আজকে আপনাদের প্রিয় অনুষ্ঠান লোকচক্ষুর আড়ালের 99তম এপিসোডে স্বাগত জানাই। আপনাদের আকণ্ঠ ভালোবাসার জোরে আমাদের এই অনুষ্ঠান এই বছর টেলিভিশন জগতে সেরা ডকুমেন্টারি শো বিভাগে জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছে। তাই আমাদের 100তম এপিসোডের আগে আপনাদেরকে জানাতে চাই, আমরা একটা অনলাইন কম্পিটিশনের আয়োজন করেছি, যেখানে আপনারা আপনাদের জানা কোনো রহস্যময় এলাকার খোঁজ দেবেন যা এখনও সিংহভাগ মানুষের কাছে অজানা রয়ে গেছে। আপনাদের দেওয়া জায়গার মধ্যে লটারির মাধ্যমে আমরা খুঁজে নেব আমাদের 100তম এপিসোডের গন্তব্যস্থল। আর শুধু তাই নয়, তার সাথে যিনি আমাদের ওই জায়গার ঠিকানা দেবেন তার জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। তাই ঝটপট নিজের ফোন তুলে আমাদের ওয়েবসাইট www.amarjoborkhobor.com এ গিয়ে সবিস্তারে লিখে ফেলুন আপনার সেই জায়গার সন্ধান, সাথে নিজের নাম ও ফোন নাম্বার দিতে ভুলবেন না। কিন্তু চলুন তাহলে শুরু করি আজকের এপিসোড।
ওকে কাট।
সৌনক হঠাৎ ভীষণ খেলো, কাট বলার সাথে সাথে খুক খুক করে সে কাশতে শুরু করলো।
কি হলো রে, ভীষণ খেলি কি করে? এই কে আছিস, এক গ্লাস জল দে সৌনককে।
শৌনক ভয়ানক বিষম খেয়েছে, কারণ কাশতে কাশতে তার চোখ মুখ লাল হয়ে উঠেছে। এক গ্লাস জল এক নিঃশ্বাসে খেয়ে সে যেন প্রাণ ফিরে পেল।
কি ব্যাপার ভাই, আজ অনেক উদাস লাগছে, ঘরে কি ঝগড়া টগড়া করে এসেছিস নাকি?
ধর কি যে বলিস না, চল শুটিং হয়ে গেছে বাইরে যাই।
তোমার আর কি ভাই, তুমি হলে গিয়ে হোস্ট, বলে দিয়েই খালাস, আর আমি হলাম ক্যামেরাম্যান। তুমি কি কি ভুল করলে এটা ঢাকা দিতে হবে, তারপর তোমার ওই হার্ট থ্রব ইমেজটাও তো বজায় রাখতে হবে নাকি?
শোন বেশি ফালতু বকিস না, একটু বাইরে চল।
আচ্ছা আসছি, তুই যা, আমি একটু দেখে নিয়ে আসছি।
শৌনক স্টুডিও থেকে বেরিয়ে বাইরে গেল, একবার ঘড়িতে তাকাতেই দেখল সোয়া পাঁচটা বাজে। ভিতর এসির থেকে বেরিয়ে বাইরে আসতেই একটা প্রচণ্ড গরম বাতাসে যেন মুখ ঝলসিয়ে চলে গেল।
বাবারে কে বলবে বিকেলবেলা, হ্যাঁ আর এই বছর যেন গরমটা শেষই হচ্ছে না, কবে যে একটু শান্তি পাবো কে জানে। বাবারে বেশ ঝামেলা শুরু হয়েছে দেখছি, কাশিটা যেন থামছেই না। এই নিয়ে দুজন ভালো ডাক্তার দেখানো হলো, প্রায় 5-7 হাজারের ওষুধ কিনলাম, তাও যেন এই কাশি পিছুই ছাড়তে চায় না।
একটা সিগারেট প্যাকেটের থেকে বের করে শৌনক জ্বালাতে চাইল, কিন্তু সে একটু পকেট হাতড়ে বুঝল লাইটারটা তো ভিতরেই ফেলে এসেছে। তীব্র বিরক্তি প্রকাশ করে ভেতরে যাবে, অমনি মুখের সামনে তার লাইটারটা জ্বালিয়েছে সাদা।
ভাই এবার সিগারেট ছাড়ার চেষ্টা কর বুঝলি, আর ছাড়তে না পারলে অন্তত সেটাকে এক প্যাকেট ডেলি থেকে কমিয়ে অন্তত একটা কর। এভাবে কেশেই চলেছিস প্রায় 1 মাস হলো। আমি বলছি শোন, আমি বলছি এসব হচ্ছে ওই সিগারেটের জন্যই।
কে আবার শিক্ষা দিচ্ছে, দেখো নিজে ছাড়তে পেরেছিস আমাকে যা বলছিস?
তোর ভালোর জন্যই বললাম।
আচ্ছা শোন, যার জন্য ডাকছিলাম, বিভাসদা বলছিল এবার নেক্সট এপিসোডটায় আমাদের যেই জায়গাটা সিলেক্ট হবে সেখানে নাকি যেতে হবে। শোয়ের 100তম এপিসোডটা উনি নাকি একদম মানে ব্লকবাস্টার করতে চান।
সাদা মুখ বিকৃতি করে হেসে বলল,
এই হয় বুঝলি তো, এই হয় যখন এই কমার্শিয়াল ফিল্মের পরিচালককে নিউজ শো পরিচালক করা হয়। চত্ব সব ভাঁড়ামো।
আরে ভাই চিন্তা করছিস কেন, আমি আছি তো নাকি?
হ্যাঁ তাই তো, তুইও তো সাংবাদিক না হয় নায়ক হলেই পারতিস।
এই কোনো ভালো ডাক্তার জানিস?
তুই তো ডক্টর দেবীপ্রসাদ বনিয়াকে দেখাচ্ছিলি না, কি হলো?
আর কি হলো, কাশি কমলো কই?
সকালে উঠে আদা জল খা আর সিগারেটটা ছাড়।
বাবা একদম ডক্টর দেবীপ্রসাদের পর ডক্টর সদাবালি। ক্যামেরার কাজের পাশাপাশি কি হাতুড়ে ডাক্তারও হয়ে গেলি আজকাল?
শোন আমি দেখছি কি করতে পারি, আমার যাওয়া কতটা হবে জানা নেই, আর ওই রকম উল্টো পাল্টা জায়গা আমার যেতে বিন্দু মাত্র ইচ্ছে নেই।
অদ্ভুত কথা বলিস, আরে জায়গা বাজে হবে কে বলেছে শুনি?
আজ অবধি কোন জায়গাটা আমাদের শোয়ে সুইজারল্যান্ডের মতো দেখতে দেখিয়েছি বলতো? সব তো নয় ওই মরুভূমি, ফাঁকা বাড়ি, লোকের অভিশপ্ত জমি এসব। না না ভাই, ওই সব জায়গায় আমার যাওয়ার দরকার নেই, আমি এই আছি, বেশ আছি, ভালো আছি।
যেতে তোকে হবেই, কারণ এই এপিসোডে এমন কিছু করে দেখাবো যাতে দুজনেই এই চ্যানেল থেকে কেটে পড়ে আরও বড় কোনো নিউজ চ্যানেলে চাকরি জোটাতে পারি। আচ্ছা তোর মনে আছে গুরবিন্দরকে?
সাদাব উপর নিচ ডাইনে পায়ে তাকিয়ে কিছুই বলতে পারল না।
আরে আমাদের এখানকার ওই যে আরেকটা চ্যানেল আছে না, হ্যাঁ 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 ওটাই, আরে ওর একটা শোতে এরকম একটা হোস্ট ছিল, তারপর আগের বছর সেই গুলবাড়ির মার্ডারটা কভার করে বেস্ট হোস্ট হলো আর কেটে পড়লো দিল্লি, এখন প্রায় পার মান্থ 2 লাখ কামায়।
সাদাব 2 লাখ প্রতি মাসে শুনে একটা ঢোক গিলে দুবার বড় বড় নিঃশ্বাস ছেড়ে বলল,
এরকম হয় নাকি?
আলবাত হয়, আর এবার আমাদের হবে, তুই শুধু মুখ খুলিস না, বেটা বিভাসদা আমাদেরকে অনেক জ্বালিয়েছে, আমাদের একবার এই 100 এপিসোডটা হিট হোক, আমি আর তুই বুড়ো আঙ্গুল দেখিয়ে কেটে পড়বো দিল্লি, কেমন?
সাদাব তখনও 2 লাখ ভেবে উজ্জ্বল চোখে উপরের দিকে তাকিয়ে রয়েছে।
ওই কিরে?
হ্যাঁ ঠিক আছে, আমাকে কি করতে হবে বল।
তুই শুধু অপর্ণার কাছে সমস্ত সাবমিশনগুলো হয়ে গেলে আমাকে জানাবি, তারপর লটারিতে একটা কিছু গণ্ডগোল করে আমরা সেই রোমহর্ষক রহস্যময় জায়গাটাতেই যাব। এই 100th এপিসোড চ্যানেলের জন্য যাই হোক না কেন, আমাদের দুজনের জন্য দিল্লি যাওয়ার টিকিট।
কেরিয়ারে একটা লম্বা ঝাঁপ দেওয়ার তাগিদে সৌনক সেই রাতে আর ঘুমোতেই পারেনি, তাই সকাল হওয়া মাত্র সে দৌড়ালো অফিসে। উদ্দেশ্য একটা, লোমহর্ষক রহস্যের সন্ধান, আর কিছু না। যে ছেলেটি ইতিপূর্বে সকালে কোনো দিন অফিসে না আসার জন্য কুখ্যাত ছিল, আজ তার সকাল, না না সকাল বলা ঠিক হবে না, ভোরে বলাই ভালো। ভোর 6টায় অফিসে একদম তৈরি হয়ে আসা দেখে বিভাস ভৌমিকের চোখ কপালে ওঠার উপক্রম। তিনি একগাল হেসে সৌনককে বললেন,
কি সৌভাগ্য আমার, আমার জীবন আর সার্থক হলো। এই কে কোথায় আছো, একটা নারকেল নিয়ে এসো, আমি আজ অফিসের আরেকবার উদ্ঘাটন করব।
সৌনক বিভাসবাবুর এই পিছনে লাগা স্বভাবটা একদম পছন্দ করে না, কিন্তু আজ ভিন্ন দিন। সে মনে মনে কুটিলভাবে হেসে বলল,
যত খুশি মজা ওড়াও ভূমিক, তোমার মাথায় পা দিয়ে আমি এক লাফে দিল্লি যাব, আর তুমি এখানে বসে বসে ওই ভূতের আর খুনের গপ্পগুলো দেখাতে থাকবে তখনও। না এখন এই লোকটার মনে একটুও সন্দেহ হতে দেওয়া যাবে না। আমি কেন আজ সকালে এসেছি তার কারণটা গুণাক্ষরেও যেন ও টের না পায়।
সৌনকের চোখ তখন অপর্ণাকে খুঁজছে, কারণ এই অনলাইন কম্পিটিশনটা ওই দেখছে, সমস্ত ডেটা ওর কম্পিউটারে আছে। তবে ওর মন চঞ্চল হয়ে উঠছে, এসব ভাবতে ভাবতে রাগে গজগজ করছিল সৌনক। বিভাসবাবু কিছুক্ষণ হাসার পর এবার একটু গম্ভীর হয়ে বললেন,
কি ব্যাপার সৌনক, আজ ভোরে আসার কারণটা তো বুঝলাম না, তোমাকে তো আমি সন্ধ্যেবেলা আসতে বলেছিলাম তাই না?
সৌনক আমতা আমতা করে বলতে যাবে, অমনি সাদা বেরিয়ে এলো একটা ঘর থেকে।
স্যার আমি ওকে আসতে বলেছিলাম, কারণ আমার একটা পেন ড্রাইভ ওর কাছে রয়ে গিয়েছিল।
বিভাসবাবুর কপালে ভাঁজ পড়ল। বিভাসবাবু সন্দিগ্ধের নজরে সৌনককে দেখে বললেন,
একটা পেন ড্রাইভ দিতে সৌনকবাবু এত ভোরে এত তৈরি হয়ে এলেন?
একটা নিস্তব্ধতার সৃষ্টি হল কয়েক মুহূর্তের জন্য। মনে মনে সৌনক ভাবল,
এই যা, আমার মনে হচ্ছে বেশি তাড়াহুড়ো করে ফেললাম।
কিন্তু পরক্ষণেই হো হো করে হাসিতে ফেটে পড়লেন বিভাসবাবু।
তা বেশ বেশ, বন্ধুর জন্য তো করতেই হবে। সাদাব আমি খুব খুশি হলাম, অন্তত আমাদের স্টুডিওর হিরো কারো কথার তো মান রাখে। আই মাস্ট সে আই এম রিয়েলি ইমপ্রেসড।
এই বলে উনি স্টুডিও থেকে বেরিয়ে গেলেন। সৌনক আর সাদাব একটা হাঁফ ছাড়ল, দুজন দুজনের দিকে মিটি মিটি তাকিয়ে হাসল। সাদাব ইশারা করে বলল,
এই সৌনক ভিতরে আয়।
এডিটিং সেকশনের শেষ কেবিনটা হলো অপর্ণার। হেঁটে যেতে যেতে সৌনক বলল,
কি হলো রে সাদাব, কিছু করতে পারলি?
না, জানিসই তো অপর্ণা কেমন মেয়ে, হ্যাঁ এমন হাব ভাব দেখায় যেন ও এখানে একাই সততার প্রতিমূর্তি।
শুধু এটা বল যে সব এন্ট্রিগুলো কমপ্লিট হয়েছে না বাকি আছে এখনো?
হ্যাঁ ওটা আমি একদম কনফার্ম, তুই নিশ্চিন্তে থাক, যা এন্ট্রি হওয়ার ছিল হয়ে গেছে।
তাহলে আমাদের দরকার এখন ওই ল্যাপটপটা, তাই তো?
কি করবি ভাই,
এই এপিসোডটার জন্য আমি আজ 2 বছর ধরে অপেক্ষা করছি, বিবাসদার এত অপমান সহ্য করছি, আমি কোনো মতেই সেটা হাতছাড়া হতে দিতে পারি না।
আচ্ছা ওরা কি ঠিক করেছে একবার দেখে নিলে হয় না? হতেও তো পারে ওরা যা ঠিক করবে সেটা ভালো হবে।
শুনলি না ওরা কি বলল, লটারি হবে। আচ্ছা তুই বলছিলি না যে অপর্ণা আমাকে ভালোবাসে?
সাদাবের মুখ এই কথাটা শুনে ফ্যাকাশে হয়ে গেল।
ভাই না, এমন কিছু করিস না যেটার জন্য যাতে কারোর মনে আঘাত লাগে।
সৌনকের চোখগুলো তখন কোনো হিংস্র নেকড়ের মতন জ্বলছে।
শোন, আমি কোনো ভালো ছেলে হয়ে একটা সাধারণ চাকরি করে মরতে চাই না, বুঝলি তো? আমার অ্যাম্বিশন অনেক বড়, আমার স্বপ্ন অনেক বড়। এই একটা ইউজলেস চ্যানেলের ছোট্ট শো করে সেগুলো পূরণ হবে না, বুঝলি তো? আমার সব চাই, সব চাই, টাকা, সম্মান, খ্যাতি, সব, সব।
সাদাব কিছুক্ষণের জন্য বদলে যাওয়া বন্ধুর মুখের দিকে তাকিয়ে রইল।
ভাই ভাই তুই শান্ত হ, এখানে কেউ শুনে ফেললে দুজনেই চাকরি হারাবো।
সৌনক তখন অন্য চিন্তায় মগ্ন।
এই সাদাব তুই বাইরে যা, এখানে থাকলে মনে হচ্ছে তুই সব কিছুতে বাগড়া দিবি, আমি দেখে নিচ্ছি কি করতে পারি।
সাদাব আর কিছু বলতে পারল না, সে তখন বদলে যাওয়া বন্ধুর জন্য চিন্তায় আর কিছুটা টাকার লোভে সৌনকের কথা শুনে বাইরে বেরিয়ে গেল। আর সৌনক এগিয়ে চলল অপর্ণার কেবিনের দিকে। আসলে সৌনকাকে মডেলিং করত, কিন্তু রিপোর্টার হওয়ার প্রবল ইচ্ছা তাকে টেনে আনে এই মিডিয়ার জগতে। ওর প্রতি যে অপর্ণার একটা দুর্বলতা আছে সেটাও আগে থেকেই বুঝতে পেরেছিল, কিন্তু এই সাদাসিধে গোছের মেয়েটার প্রতি সৌনকের তেমন কোনো ইন্টারেস্ট ছিল না। তবে আজ আছে, কারণ একটা ভিন্ন উদ্দেশ্য তার মনে বাসা বেঁধেছে, আর সেই উদ্দেশ্য চরিতার্থের জন্য সৌনক সব কিছু করতে রাজি। অপর্ণা হঠাৎ ভোরে তার কেবিনে সৌনককে ঠেলে ঢুকতে দেখে খানিক চমকে ওঠে।
আপনি এত সকালে, কিছু দরকার আছে?
সৌনক ভালোভাবেই জানে তাকে কি করতে হবে। সে একটা চেয়ার টেনে নিয়ে অপর্ণার একদম পাশে বসে যায়। এত ভোরে অফিসে কেউ নেই, আর তার উপর সৌনকের প্রতি তার প্রথম থেকেই একটা আকর্ষণ আছে, তাই খানিক লজ্জায় অপর্ণার মুখ লাল হয়ে ওঠে।
কেন, আমি কি তোমার সাথে দেখা করতে আসতে পারি না? আর হ্যাঁ, আপনি বললে না কেমন পরপর লাগে, বরং তুমিই বলো বেশি ভালো লাগবে।
অপর্ণা এই কথাটা শুনে খুবই হতবাক হয়, সে ফ্যালফ্যাল করে সৌনকের দিকে তাকিয়ে থাকে। সৌনক বাঁকা হাসি হাসে আর মনে মনে ভাবে,
টোপ গিলেছে তাহলে, এইভাবেই এর মনটা গলিয়ে কাজটা হাসিল করতে হবে আমাকে। অপর্ণা আজ কিন্তু তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে।
সৌনকের চরিত্রের যে একটি দোষ আছে তা প্রায় কম বেশি সবাই জানে, সবাই মানে অপর্ণাও। কিন্তু ওই যে কাউকে ভালো লাগলে ভালোবাসার মানুষটির সব দোষগুণ নিজের কাছে মাফ হয়ে যায়, অপর্ণা তার ব্যতিক্রম ছিল না। কিন্তু হঠাৎ করে এভাবে সৌনকের তার প্রতি যে ভালোবাসার উদয় হয়েছে, এটা তার মনে কিছুটা খটকার সৃষ্টি করে। অপর্ণা লাজুকভাবে জিজ্ঞাসা করে,
তুমি এভাবে এখন এখানে কি শুধুই আমার জন্য এসেছো?
সৌনক চোখের পলক না ফেলে তীক্ষ্ণ দৃষ্টিতে অপর্ণার দিকে তাকিয়ে রইল। লজ্জায় অপর্ণা চোখ সরিয়ে নিজের ল্যাপটপে মনোনিবেশ করল।
ও, তার মানে কাজ না থাকলে আমার এখানে আসা যাবে না, তাই তো? ঠিক আছে, চললাম আমি।
এই বলে উঠে দাঁড়িয়ে সজোরে দরজা খুলে সে বেরিয়ে গেল। সৌনকের বুক তখন ডিপডিপ করছে যে যদি অপর্ণা তাকে তার ল্যাপটপ না দেখতে দেয় তো সব পরিশ্রম মাটি হয়ে যাবে। এদিকে যার প্রতি তীব্র আকর্ষণ অপর্ণা এতদিন অনুভব করছে, সে নিজে থেকে তার কাছে এসেও এভাবে চলে যাচ্ছে দেখে তার মন চঞ্চল হয়ে উঠেছে। অপর্ণা কিছু ঠিক না করতে পেরে অবশেষে নিজের কেবিন থেকে বেরিয়ে ডাকল,
সৌনক।
উল্টো দিকে সৌনক যেন এই জিনিসটার অপেক্ষাতেই ছিল। সে করিডোর দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছিল, কিন্তু অপর্ণার গলা শুনে সে দাঁড়ালো। হাসি হাসি মুখে সে পিছু ফিরে চেয়ে দেখছে অপর্ণা ওর কেবিন থেকে বেরিয়ে এসেছে। সুদর্শন সৌমকান্তি এই যুবকটির মন যে কতটা কুটিল তার বিন্দুমাত্র আভাস অপর্ণা তখন পায়নি। অপর্ণা লাজুকভাবে হাঁপাতে হাঁপাতে বলল,
এসো আমার ক্যাবিনে।
শিকারকে একলা পেলে যেমন হয় না, কুৎসিত হাসি হেসে ধীরে ধীরে এগিয়ে যায় শিকারের দিকে, ঠিক তেমনি ধীর পায়, চোখে মুখে ভাবলেশীন মূর্তি ধারণ করে সৌনক এগিয়ে চলল অপর্ণার দিকে। দুজন একলা কেবিনে বসে, কিন্তু কেউ কোনো কথা বলছে না। তার চেয়ে বড় কথা হলো দুজনের মন ভিন্ন নজরে একে অপরকে তখন দেখছে। অপর্ণা আজকে সৌনকের এই ব্যবহারে অল্প বিস্মিত হলেও সে যে তার প্রতি আকর্ষণ অনুভব করে এটা জেনে মনে আহ্লাদ অনুভব করছে। তেমনি সৌনকের মনে তখন ঝড় উঠেছে, কারণ সেও তার কাঙ্ক্ষিত স্বপ্নের মাঝে তখন একটাই ধাপ, আর সেটা হলো অপর্ণা।
তোমাকে কিভাবে বলবো বুঝতে পারছি না।
অপর্ণা এমনিতে খুব স্পষ্ট ভাষী মেয়ে, সে কাউকে তোয়াক্কা করে না, কিন্তু সৌনক যে ভিন্ন সবার চেয়ে, অপর্ণা বুঝতে পেরেছে ও কি বলতে চায়, তাও বলল।
কি বলতে চাও বলো।
অপর্ণা, তুমি সত্যিই সবার চেয়ে আলাদা, জানো তো, আর সেই কারণেই আমার তোমাকে সবচেয়ে বেশি ভালো লাগে।
অপর্ণা কিছুটা আন্দাজ করতে পারলেও এইভাবে আজ সৌনক যে ওকে প্রপোজ করবে সেটা একদমই ভাবতে পারেনি। অপর্ণা শুধু স্থির দৃষ্টিতে চেয়ে রইল সৌনকের দিকে।
আমি তোমাকে সত্যিই ভালোবাসি অপর্ণা, কিন্তু আমি,
অসম্পূর্ণভাবে কথাটা শেষ করে সৌনক মাথা নামিয়ে জানলার দিকে তাকাল। অপর্ণার তখন মন নিজের নিয়ন্ত্রণে আর নেই, সে বলে উঠল,
কিন্তু কি সৌনক?
সৌনক মনে মনে আশ্বস্ত হল, সে ভাবল,
যাক তাহলে কাত হয়েছে, এবার কি বলি।
সৌনক ভেবে চলেছে সে কিভাবে ওর ল্যাপটপ দেখবে, আর অপর্ণা ভাবছে সৌনকের তাকে ভালোবাসতে অসুবিধা কোথায়। তবে এই অস্বস্তিজনক নিশ্চুপ পরিস্থিতির অন্ত করল সৌনক নিজেই। সৌনক অপর্ণার হাত ধরতেই অপর্ণার গায়ে কাঁটা দিয়ে উঠল।
আমি আগে অনেক মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছি, কিন্তু বিশ্বাস করো কাউকে আমি নিজের বলে ভাবতে পারিনি। ওরা যতজন ছিল সব কটা খুব স্বার্থপর, আসলে কেউই আমাকে ঠিক বুঝতে চাইনি। আমি কি চাই, আমি কি ভালোবাসি, কি বলতো, ওরা আমাকে ভালোই বাসত না আসলে। কিন্তু আমি জানি তুমি ভাসো, তাই না?
অপর্ণার লজ্জায় গাল দুটো লাল হয়ে গেল, সে এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারল না। কিছুক্ষণ চুপ থেকে সে বলল,
আমি খুবই সাধারণ মেয়ে, আমি জানি না তুমি আমাকে কি দেখে পছন্দ করলে, কিন্তু আমার বিশেষ কোনো গুণ নেই যা তোমার মতো ছেলেকে আকর্ষিত করবে।
আছে আছে, তোমার সব থেকে বড় গুণ হলো তুমি আমাকে ভালোবাসো, আর কিচ্ছু না, বিশ্বাস করো এর বেশি আমি কিছু চাই না।
অপর্ণা খানিক ইতস্তত বোধ করতে লাগল। এদিকে সৌনকের মন চঞ্চল হয়ে উঠেছে, কারণ সময় তখন 7:30, আর আধ ঘন্টায় অফিসে সবাই চলে আসবে, আর সেটা হলে কিছুতেই অপর্ণার কাছ থেকে ওর ল্যাপটপ দেখা সম্ভব হবে না। সৌনক মনে মনে ভাবতে লাগল, কি করে সে বলবে যে ওর ল্যাপটপটা চাই। এখনই অপর্ণার মনে কিঞ্চিত ওর প্রতি ভালোবাসার সৃষ্টি করেছে, কিন্তু এখনই ওর কাছে চাইলে যদি ও কিছু খারাপ ভাবে। কিন্তু কিন্তু কথায় আছে না, দুর্জনের ছলের অভাব নেই, এ কথা একদম মিথ্যে নয়, কারণ সৌনক তার তীক্ষ্ণ বুদ্ধিতে একটা চমৎকার উপায় বের করল।
কিন্তু অপর্ণা, আমি এইভাবে তোমাকে সারা জীবন রাখতে পারবো না।
এক মুহূর্ত আগে অবধি যে সৌনক ছিল শুধুমাত্র ক্রাশ, কিন্তু আজ হঠাৎ তার মুখে সারা জীবন সাথে থাকার কথা শুনে অপর্ণা হতবাক হয়ে গেছিল। খানিক সামলে নিয়ে সে বলল,
কি অসুবিধে শুনি?
আমি এই এই ছোট্ট গণ্ডির মধ্যে আমি থাকতে চাই না, আমি চাই আরো বড় কিছু করতে, দেশ বিদেশে খ্যাতি চাই আমার, তবে নিজের জন্য শুধু নয়, আমি চাই আমাদের দুজনের জন্যই।
অপর্ণার চোখে তখন একরা স্বপ্নের মায়াজাল বুনেছে সৌনক, যা থেকে এই সরল মনের মেয়েটির বেরোনো বেশ মুশকিল।
আর আমাদের এই স্বপ্ন একমাত্র তুমি পূরণ করতে পারো।
মন্ত্রমুগ্ধের মতো অপর্ণা তখন সৌনকের সব কথা শুনছে, সে তখন আনন্দে আত্মহারা।
আমাকে কি করতে হবে বলো।
পরের এপিসোডটা আমাদেরকে দুর্দান্ত করতে হবে অপর্ণা, আর তাই এই এপিসোডে আমাদের কোনো লটারি করলে চলবে না।
তুমি কি বলছো বুঝতে পারলাম না।
সৌনক একবার ঘড়ির দিকে তাকিয়ে দেখলো, আর 15 মিনিট।
তোমাকে সব ঘটনাগুলো পড়ে খালি আমাকে সেরা ঘটনাটা তুলে দিতে হবে, কিন্তু তাও আবার মিথ্যে লটারির ভান করে।
অপর্ণা এই কথাটা শুনে যেন চমকে গেল। পুরো জীবনেও কোনোদিন ওই রকম অসৎ কাজ করেনি। অপর্ণা নিজের হাতটা সৌনাকের কাছ থেকে ছাড়িয়ে বলল,
অসম্ভব।
সৌনাকের অবস্থা তখন স্বীকার করেও শিকারের স্বাদ না পাওয়ার মতো। সে নিজের মনকে কোনো মতে শান্ত করল। যদিও ওর মন ততক্ষণে এতটাই হিংস্র হয়ে উঠেছে যে এক মুহূর্তের জন্য মনে হলো অপর্ণাকে মেরে ওর ল্যাপটপটা হাতিয়ে নিতে। অপর্ণা মাথা নামিয়ে বলল,
আমাকে ক্ষমা করবে সৌনক, আমি তোমাকে সত্যি ভালোবাসি, কিন্তু এই কাজ আমি করতে পারবো না।
আমি কি শুধু আমার জন্য করতে বলছি তোমাকে? এসব আমাদের দুজনের ভালোর জন্য।
অপর্ণা আর উত্তর দিল না। সে পুনরায় তার ল্যাপটপের দিকে তাকিয়ে রইল। যদিও যা সব একটু আগে হলো, তারপর ওর মনে কাজ করার ইচ্ছে বিন্দু মাত্র নেই বললেই চলে। সোনা কিন্তু হাল ছাড়ার পাত্র নয়। সে সমানে অনেক রকমভাবে প্রেম দেখিয়ে ছল করে অপর্ণার মন গলাতে চাইল, কিন্তু ওর সব পরিকল্পনায় জল ঢেলে দিল অপর্ণা। রাগে গজগজ করতে করতে সৌনক বেরিয়ে গেল রুম থেকে। আর এবার যে সত্যি চলে যেতে চাইল, কারণ ঘড়িতে তখন আর 5 মিনিট বাকি বাকিদের আসতে। হন্তদন্ত হয়ে নিচে নামতে নামতে গেটের সামনে সৌনকের হাত ধরে একটা হ্যাঁচকা টান মারল সাদাব। প্রবল উৎকণ্ঠার সাথে সাদাব তখন থেকে দাঁড়িয়েছিল। তবে সৌনককে এভাবে রেগে মেগে আসতে দেখে বুঝতে পেরেছে যে অপর্ণার কাছে বিশেষ কিছুই সুবিধা করতে সে পারেনি।
বলেছিলাম ওই মেয়ে হলো সুপুরির মতো, মানে বুঝছিস তো, কিছুতেই ভাঙবে না, চাই করে নে।
যুধিষ্ঠিরের ফিমেল ভার্সন মনে করে নিজেকে, কি যে ভাবে কে জানে। এত করে বোঝালাম কিন্তু না, উনি এই এজেন্সির বিরুদ্ধে কিছুই করবেন না। থাকো তাহলে এই কুনো ব্যাং হয়ে।
ভাই কুনো ব্যাং তো আমরা দুজনেও, ওর কাছে বেস্ট প্লট না পেলে দায় সারা বসে একটা এপিসোড হবে। মেয়েরা তোকে মেসেজ করবে কিউট হ্যান্ডসাম এসব বল, আর ছেলেরা বলবে পাঠিয়ে দিয়েছো গুরু, ব্যাস। আর এইভাবেই শেষ হবে তোর দিল্লি যাওয়া।
শেষের কথাটা শুনে যেন সৌনকের চোখ দুটো জ্বলে উঠল।
খবরদার ওই কথা মুখেও আনবি না, যাবো আমি নিশ্চয়ই, আর সেটা যেভাবেই হোক না কেন।
নিচে সৌনক আর সাদাব তখন বেশ উত্তেজিত হয়ে কথা বলছে। তখনই পিছন থেকে একটা মেয়ের কণ্ঠস্বর ভেসে এলো,
সৌনক একবার আসবে?
পিছু তাকাতেই সৌনক আর সাদাব অবাক, দেখছে অপর্ণা ডাকছে। সৌনক দ্রুত এগিয়ে গেল অপর্ণার দিকে, কিন্তু সে খুবই বিরক্ত।
বলো।
অপর্ণা কিছু না বলে চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল।
আরে বলবে কিছু না, এমনি ডাকলে। শোনো, আমার এখন অনেক কাজ আছে, আমি এখন বাড়ি যাচ্ছি। তুমি তো আমার ভালো চাও না, তো থাক, আমি এখন এখানে পচে মরি আর তুমি খুশি হও, কেমন?
অপর্ণার চোখ দুটো ভিজে এলো।
প্লিজ এরকম বলো না, আমি তোমাকে খুব ভালোবাসি।
দূর চাই, অমন ভালোবেসে কি হবে শুনি? যে নিজের ভালোবাসার উত্থান দেখতে পারে না, সেটা আবার সত্যিকারের ভালোবাসে নাকি?
অপর্ণা লজ্জায় অপমানে কিছু বলে উঠতে পারল না। কিন্তু অপর্ণাকে দাঁড়িয়ে থাকতে দেখে তখন সৌনক বাড়ির উদ্দেশ্যে হাঁটা দিয়েছে।
আচ্ছা, আমি আমার ল্যাপটপটা তোমাকে দিলে তুমি খুশি হবে তো?
মুহূর্তের মধ্যে সৌনকের শরীরে বিদ্যুৎ খেলে গেল। মনে ওর পুনরায় আশা জেগে উঠেছে। তখন ঘাড় ঘুরিয়ে ছুটে গিয়ে অপর্ণাকে জড়িয়ে ধরল সৌনক।
সত্যি বলছো তুমি?
পিছনে তখন সাদাব এই দৃশ্য দেখে কি বলবে বুঝে উঠতে পারছে না। সৌনক যে অপর্ণাকে মিথ্যে প্রেমের ছলনা করে পাপ করছে সেটা সে ভালোভাবেই জানে, কিন্তু তার মন সেটা ভেবে চঞ্চল নয়। সে শুধু ভাবছে এই পাপের ভাগিদার হিসেবে সে কতটা পাপী। অফিসে ধীরে ধীরে এবার বাকিরা আসতে শুরু করেছে। তাছাড়া আজ সন্ধ্যাবেলায় ঘোষণা হবে 100 এপিসোডের জায়গাটা কোথায়, তাই বিভাসবাবুর কড়া নির্দেশ আছে যেন কেউ আজ দেরি না করে। পুরো অফিসে একটা হই হই রব। এই অবস্থায় অপর্ণার কাছে ল্যাপটপটা নিয়ে আলাদা করে কাজ করা খুবই অসুবিধে। তাছাড়া অফিসে কাঠি করার লোকের তো আর অভাব নেই। এদিকে সৌনক অফিসে প্রায় প্রতিটি মেয়েকেই ও কখনো না কখনো কিছু কাজের জন্য প্রেম প্রতারণা করেছে, তাই বর্তমানে ওর বন্ধুর চাইতে শত্রুর সংখ্যা খানিক বেশি।
শৌনক, এভাবে তোকে কেউ দেখে ফেললে জাস্ট কেলো হয়ে যাবে। বিভাসদা তোকে বের করুক না করুক, আমাকে তো করবেই।
চুপ করে থাক, কিছুই হবে না। আরে আমরা করতে যাব কেন
তাহলে?
আরে অপর্ণার মতো বুদ্ধিমতী মেয়ে থাকতে আমরা কেন চাপ নেব ভাই? কাজ ওকে দিয়েই করাবো, ফাসলে ওই ফাসবে, তুই খালি দেখতে থাক।
সাদব খুব ঘাবড়ে গেল, কিন্তু সৌনাককে প্রতিবাদ করার মতন জোর ওর নেই। অপর্ণা ততক্ষণে নিজের কেবিনে ল্যাপটপটা আনতে গেছে, কিছুক্ষণেই ও বেরিয়ে এলো, কিন্তু ওর মুখে একটা গ্লানির ছাপ, যেন জীবনে এই প্রথমবার ও কোনো ভুল করছে। অপর্ণাকে আসতে দেখে সৌনাক পুনরায় হাসি মুখে ওর দিকে এগিয়ে গেল।
এনেছ?
অপর্ণা গম্ভীরভাবে ইতস্তত করতে করতে বলল,
আমরা এটা কি ঠিক করছি সৌনাক?
সৌনাক কিন্তু পাকা অভিনেতা, অপর্ণার কাছে ল্যাপটপটা না নিয়ে ওর হাত ধরে বলল,
যা করছি শুধু আমাদের জন্যই করছি, একার জন্য হলে কিন্তু করতাম না, তুমি ভয় পেও না।
তবে এই কথাটা বলে সৌনাক এদিকে সেদিকে উদ্ভ্রান্তের মতন তাকাতে লাগলো। সাদাব বা অপর্ণা দুজনেই বুঝতে পারছে না যে কি হয়েছে।
কিছু বলবে?
সৌনাক অপর্ণার দিকে এক দৃষ্টে তাকিয়ে থেকে অনেকখানি ভেবে বলল,
আমার থেকে তুমি বেশি ভালো জানো যে কোন গল্পে আমাদের এই এপিসোড হিট হতে পারে, তুমি আমার জন্য সেরাটা বেছে দেবে না অপর্ণা?
সৌনাকের নিরীহ প্রেমিকের চোখ দুটো তখন অপর্ণার বোধবুদ্ধি লোপ পাইয়েছে। অপর্ণা মুখে কিছু না বললেও ঘাড় নেড়ে সম্মতি জানালো, আর তিনজন এগিয়ে গেল বেসমেন্টের দিকে একটা ফাঁকা ঘরে, কারণ সবার চোখ এড়িয়ে যে কাজটা করতে হবে। সপ্তাহে মাঝে মাঝে সাফাই কর্মীরা বাদে বেসমেন্টের এই ঘরটায় বিশেষ কেউ আসে না, তাই সবসময় ঘরটায় একটা গুমোট হয়ে থাকা পরিবেশ হয়ে থাকে। সাদাব এগিয়ে গিয়ে আলো জ্বালতেই দেখে পুরো অফিসের ভাঙা বৈদ্যুতিক সরঞ্জাম ও অন্য আবর্জনায় ঘরটা ভর্তি হয়ে আছে। চেয়ার একটাই থাকায় সেটা অপর্ণা গিয়ে বসল, আর বাকি দুজন দাঁড়িয়ে থাকলো ওর পাশে। দীর্ঘদিন চারদিক দিয়ে বদ্ধ থাকায় রাশি রাশি ধুলো জমে আছে ইতস্তত। সৌনাকের আবার সেই খুকখুক করে কাশিটা শুরু হয়েছে।
তুই বাইরে যা, জল খেয়ে আয়, এখানে ধুলোর জন্য তোর কাশিটা বাড়ছে, যা জলদি।
তোরা দেখতে থাক, আমি আসছি।
তোরা এত ভালো বন্ধু কি করে হলি রে? সৌনক তো কারোর কথাই শোনে না।
সাদাব কিন্তু তার বন্ধুটিকে ভালোভাবে চেনে, চোখের সামনে সে দেখতে পাচ্ছে যে অপর্ণার দুঃখের দিন খুব সামনে, কিন্তু কি করে বলবে সে? সৌনক যে তার এই অফিসের সবচেয়ে প্রিয় বন্ধু, শুধু প্রিয় বলা ভুল হবে, আসলে এই অফিসে ও সাদাবের প্রথম বন্ধু। গ্রাম থেকে যখন সাদাব প্রথম এই অফিসে এসেছিল, সবাই ওর কথা বলার ধরন কিংবা পোশাক নিয়ে টোন টিটকারি মারত, কিন্তু সৌনাক কোনোদিন মারেনি। অফিসের সবচেয়ে হ্যান্ডসাম ছেলে, এত ভালো ইংরেজি বলে, কিন্তু সাদাবের কাছে সে ছিল একদম তারই মতন একজন সাধারণ ছেলে। কোনোদিন সে সাদাবকে এটা পর্যন্ত বুঝতে দেয়নি যে ও একজন টেকনিশিয়ান মাত্র, আর সৌনাক এই চ্যানেলের স্টার। মনের মধ্যে দুটো চিন্তা তখন ঘুরপাক খাচ্ছে সাদাবে। একবার মনে হচ্ছে যে অপর্ণা মেয়েটা খারাপ না, এবং ওর মনে আঘাত দেওয়াটাও ঠিক হচ্ছে না। আবার পরক্ষণে সৌনাকের উজ্জ্বল মুখটা মনে পড়ছে যখন ও বলছিল,
আমার কেরিয়ার এবার দিল্লিতে হবে, এইখানে নয়।
মানসিক টানাপোড়নে তখন সাদাব নিরুত্তর হয়ে অন্য চিন্তায় মগ্ন।
কি রে, কিসের এত চিন্তা করছিস?
না মানে কিছু না, ছাড়।
আমি জানি তুই কি বলবি।
সাদাব এবার খানিক অবাক হল, ও অপর্ণার দিকে চাইতেই দেখে অপর্ণা ওর দিকে ঘুরে তাকিয়েছে।
আমি সৌনকে আজ থেকে দেখছি না রে, অনেক বছর ধরে আমিও কাজ করছি, তুই এটাই বলতে চাস তো যে আমি যেন মনে কষ্ট না পাই? কারণ সৌনকের এসব মিথ্যে আশ্বাস ছাড়া আর কিছুই না।
মানে তুই জানিস?
জানি, তবে এটাও সত্যি যে আমি ওকে ভালোবাসি, আর তাই এটা জেনেও আমি এসেছি এখানে, যাতে ওর জীবনটা অন্তত ভালো হোক। আমি নিজে এটা ভেবেই খুশি হব যে অন্তত ওর স্বপ্ন পূরণে খানিক আমার অংশীদারিত্ব আছে, কি বলিস?
সাদাব এই কথাটার জন্য একটুকু প্রস্তুত ছিল না, সে মাথা নামিয়ে দাঁড়িয়ে থাকল। দুজনের মধ্যে তখন একটা অপ্রস্তুতজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে এরই মধ্যে ঘরে ঢুকলো শৌনক।
কিরে, এইভাবে জড়ভরতের মতো দাঁড়িয়ে কেন রে? কিছু কাজ শুরু হলো নাকি গল্পই চলছে?
সাদাব তখন কি বলবে খুঁজে পাচ্ছে না। কয়েক মুহূর্ত আগে অপর্ণার কাছে কথাগুলো শোনার পর ওর বলার কোনো ভাষা নেই। অপর্ণা কিন্তু বেশ সাবলীলভাবে হেসে বলল,
তোমার জন্যই অপেক্ষা করছিলাম, এসো।
শৌনক এগিয়ে এসে পাশে দাঁড়াতেই অপর্ণা তার কনফিডেন্সিয়াল লগ ইন আইডি আর পাসওয়ার্ড দিয়ে কম্পিটিশন পোর্টালটা খুলতেই দেখা গেল সর্বসাকুল্যে 367টা মেল এসেছে।
এ কিরে, 367টা মেল, তাও এক রাতেই, এত কিভাবে খুঁজে দেখব?
অপর্ণা মুচকি হেসে একবার শৌনকের দিকে তাকিয়ে বলল,
আমি দেখে দেব, ভেবো না।
সাদাব আবার মাথা নিচু করল, কিন্তু এবার সাদাবের বদলে যাওয়া মুখ শৌনকের চোখ এড়াল না। শৌনক সাদাবের দিকে তাকিয়ে ইশারা করতেই সাদাব হেসে ঘাড় নাড়ল যে সে ঠিক আছে। আর তারপরে তিনজনেই মনোনিবেশ করল অপর্ণার ল্যাপটপে।
নমস্কার শৌনকদা, আমি হরে কৃষ্ণ ভূঁইয়া মেছেদা থেকে বলছি। এখানে মাছ খেখো ভূত আছে, তুমি এসে এখানে স্বচক্ষে দেখে যেতে পারো। তোমার অনুরাগী হরে কৃষ্ণ।
এই এটাকে আগে ডিলিট কর, ফালতু যত সব।
হ্যালো শৌনক, আমার নাম শতাব্দী চ্যাটার্জি, আমি গিরিডিহ থেকে বলছি। এখানে আমাদের একটা পৈতৃক ভিটে বাড়ি আছে, ভূতের কোনো ফিল্মের জন্য একদম আদর্শ। আপনি যদি এখানে কোনো কাল্পনিক ভূতের কল্পনা করে টেলিকাস্ট করতে চান তো করতেই পারেন, আমাদের কোনো অসুবিধা হবে না। আসলে আমি আপনার খুব বড় ফ্যান, আপনাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থাও করে দেব, আপনি অবশ্যই আসবেন। কিন্তু
শোনা কিছু বলতে যাবে, তার আগে মেলটা ক্লোজ করে অপর্ণা পরেরটা খুলল। তবে তৃতীয়টাও একই, কোনো পার্থক্যই নেই। এই করে করে প্রায় 70টা মেল পড়ে ওরা বুঝল বেশিরভাগই প্রতিযোগী আসলে ভুয়ো। কোনো রকম অদ্ভুত রে কাণ্ড তাদের জানা নেই, শুধু শৌনকের ভক্ত এই যা।
একটাও জুতের মেল নেই, এই নিয়ে কি এপিসোড হবে তোরা বল? 100 এপিসোড এইরকম কোনো মেল জিতে গেলে কেরিয়ারে রাম রাম সত্যি। হ্যাঁ,
শৌনক অস্থির হয়ে একটা সিগারেট জ্বালাতে যাবে, অমনি অপর্ণা বলে উঠল,
তুমি সিগারেট খেও না, আমার অসুবিধে হয়।
কিছু না বলে শৌনক সিগারেটটা পুনরায় পকেটে পুরে ফেলল।
ভাই এসব কি, আমাদের তো ভালো এপিসোডের আশা বেশ কমে যাচ্ছে দেখছি।
শৌনক কিছুই বলল না, মনে মনে বেশ গালাগাল দিচ্ছে সেটা ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে। তবে অপর্ণা কিন্তু প্রাণপণে খুঁজে চলেছে তখনও। আর সাদাব অবাক হয়ে দেখছে যে সত্যি এই মেয়েটা শৌনককে খুবই ভালোবাসে। সব জেনেও অপর্ণা যেভাবে কাজ করছে সেটা যদি শৌনক জানতে পারত তাহলে বুঝত ও আসলে কি হারাচ্ছে। এদিকে বেলাও বেড়ে চলেছে তখন, অপর্ণার চেষ্টার কোনো খামতি নেই, কিন্তু একটা ভালো পার্টিসিপেন্ট না পেলে ওই বা কি করতে পারে। শৌনক অধৈর্য হয়ে বেশ কয়েকবার অশ্লীল ভাষায় গালাগাল দিল, তবে সেটায় তাদের কপাল ফেরেনি। প্রায় ঘণ্টা খানেকের পরিশ্রম পণ্ড বলেই মনে হচ্ছিল ওদের। তখনই একটা মেল চোখে পড়ল অপর্ণার। মেলটা অন্য সব মেলগুলোর থেকে একটু আলাদা, কারণ মেলটার টাইটেল অভিশপ্ত গ্রাম।
নমস্কার শৌনক বাবু,
আমাকে আপনার ও আপনার চ্যানেলের একজন অন্ধ ভক্ত বলতে পারেন। আমি মাছরা জাতির লোক বটে, আমার নাম বিকু মাছরা, আমরা দিবাদিয়া গ্রামের মানুষ। কলকাতা থেকে বিমাগুলিতে বাইসি করে এসে মনসিং গ্রামের বাসে চাপবেন, সেখান থেকে তত্রাং পুকুরের কাছে নেমে পুকুরের পাড় দিয়ে সোজা হেঁটে এলেই আমাদের ছোট্ট গ্রামটিতে পৌঁছবেন, বুঝলেন? আপনারা এলে সোম বুধ শুক্রবারই আসবেন, কারণ এখানে 3 দিনই বাস চলে। 300 বছর ধরে আমরা একটা অভিশাপকে বইয়ে চলেছি বটে। আমরা আসলে এই অভিশাপকে নিজেদের মধ্যে আবদ্ধ করে রেখেছি এত বছর ধরে, যাতে সেটা শহরে ছড়িয়ে না পড়ে, বুঝলেন? আপনারা আসার আগে আমাকে একবার জানাই দিলে আমি আপনাদের তত্রাং থেকে নিয়ে আসবো। আপনাকে আমার অনুরোধ এখানে আসার জন্য, কারণ আমি চাই শহরের লোকরা অন্তত জানতে পারুক এই মাত্রা উপজাতির লোকেরা তাদের কত উপকার করছে বটে। আপনি এলে বাধিত হব। ভিকু মাসরা 03-244-245-668।
ইন্টারেস্টিং, ভারি ইন্টারেস্টিং। আচ্ছা, লোকটা মেল করেছে একটা ক্যাফে থেকে, তাই না?
মানসিন দাস ক্যাফে। সেন্ডার মেল হলো dascafe24@gmail.com।
ভাই, লোকটার এই বাজারেও মোবাইল নেই, তার মানে ওইখানে কি ফোনের নেটওয়ার্ক আসেনি?
হতেই পারে। তবে এই লোকটার মেইলটা আমাকে বেশ রোমাঞ্চিত করছে, বুঝলি। আমার এটাও মনে হচ্ছে এই টেলিফোনটা আসলে ওই ক্যাফেরই। জানি না কতটা সত্যি হবে, তবে বেশ নতুনত্ব আছে। ভিকু মাসরা, ওয়াহ, এই নামখানা বেশ কিন্তু। একেই ফাইনাল করে দাও অপর্ণা ডার্লিং।
সন্ধে 7টা বাজতে আর কয়েক মিনিট বাকি। সৌনকের মুখে মেকআপের শেষ টাচ চলছে, আর কয়েক মুহূর্ত পরেই জানা যাবে 100 এপিসোডের সেই চির অপেক্ষিত জায়গা। বিভাসবাবু আজ মাত্রা অতিরিক্ত উত্তেজিত, অহেতুক চিৎকার চেঁচামেচি করে পুরো স্টুডিও মাতিয়ে রেখেছেন।
সবাই তৈরি হও জলদি, এত ডিলেমি করলে আমি দূর করে দেবো বলে রাখলাম। এই 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 সাদা ভাই, এখনো লেন্স দেখছো তুমি? না না, এইরকম অপেশাদার লোকজন নিয়ে আমি কিভাবে এতগুলো এপিসোড করলাম ভগবানই জানেন।
তা আপনি বুঝি একা হাতেই সব এপিসোডগুলো করলেন?
এই তুই মুখ সামলে কথা বল, বুঝলি? বেশি মুখে মুখে তর্ক করলে না লাথি মেরে স্টুডিও থেকে দূর করে দেবো বলে রাখলাম।
তা একবার লাথিটা মেরেই দেখুন না।
হঠাৎ করে পরিস্থিতিটা এরকম গরম হয়ে উঠবে বলে কেউ আশা করেনি, কিন্তু বিভাসবাবুর মাথার তখন ঠিক নেই। সজোরে এক থাপ্পড় বসিয়ে দিলেন সাদাবের গাল।
তবে রে হতবাগা, টেকনিশিয়ান টেকনিশিয়ানের মতো থাকবি, সঞ্চালক হতে যাস না। সালা, আমি কাজ না দিলে পেটে ভাত পেতিস না, অপদার্থ একটা।
সাদাব অপমানে তখন থরথর করে কাঁপছে।
একদম স্যার, ঠিক করেছেন। এই সাদাবের আজকাল না খুব বেশি বার বেড়েছে, নিজেকে একটা কেউ কেটা ভাবে। ক্যামেরাম্যান অনেক দেখেছি স্যার, কিন্তু এত অসভ্য দেখিনি। আপনার মুখে মুখে তর্ক করে, দেখুন দেখুন কেমন বেহায়া, একটা সরি অবধি বলছে না।
এই এই নীলাকাশ, তুই কে ওর ব্যাপারে বলার?
আহ শোনক, তুমি এবার এর মধ্যে কেন আসছো বলো তো?
পিছন থেকে কেউ একটা বলে উঠল,
জগাইকে কিছু বলাতে মাদাইয়া রাগ হলো বুঝি।
সকলে হেসে উঠল হো হো করে, শুধু 3 জন ছাড়া। ভাবছেন তৃতীয় জন কে? সে আসলে আর কেউ না, অপর্ণা। যাই হোক, একটা বিশৃঙ্খল পরিস্থিতির থেকে পুনরায় শুটিং শুরু হলো। সৌনক সাদাবের দিকে চোখ যেতেই দেখল সাদাবের চোখগুলো ছলছল করছে, আর ওর বাঙালটা চরের জন্য টকটকে লাল হয়ে গেছে। কিন্তু ছেলেটার পেশাদারিত্ব দেখে সম্মান করতে ইচ্ছে করে, কারণ এত কিছুর সত্ত্বেও সে ক্যামেরায় চোখ লাগিয়ে বলল,
রেডি ফর শুট,
অ্যাকশন।
নমস্কার, আমি সৌনক, আপনাদের প্রিয় অনুষ্ঠান লোকচক্ষুর আড়ালে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ সেই দিন যার জন্য আপনারা কাল থেকে অপেক্ষা করছেন। এই মাত্র 24 ঘন্টায় আপনারা আমাদের প্রায় 500-এর বেশি মেল করেছেন, আর সেই মেলগুলোর মধ্যে থেকে আজ আমরা লটারির মাধ্যমে বেছে নেব আমাদের 100তম এপিসোড। তাহলে আপনারা তৈরি তো?
বিভাসবাবু ইশারা করলেন VFX টিমকে, যেন তারা গ্রাফিক্সের দ্বারা লটারি প্রক্রিয়াটি দেখায়।
বন্ধুরা, তাহলে আমরা শুরু করছি লটারি। 1, 2, 3, গো।
টিভির পর্দায় তখন দেখা যাচ্ছে কিভাবে লটারি হচ্ছে, আর তার মধ্যে থেকে একটি মেল সিলেক্ট হয়ে উঠে।
বন্ধুরা, আমরা পেয়ে গেছি আমাদের আজকের বিজেতাকে। চলুন তাহলে দেখা যাক কে আসলে জিতলেন এই প্রতিযোগিতা।
টিভির ওপারে তখন এক রুদ্ধশ্বাস অপেক্ষা চলছে, কিন্তু এই অপেক্ষার ফল যে কী তা জানি শুধু তিনজন। সৌরক লটারি হওয়া মেলটা ক্লিক করতে খুলে এলো ওর আগেই পছন্দ করা মেলটা। মুখে দ্বিগুণ হাসি এনে সৌনক বলল,
আজকে লোকচক্ষুর আড়ালের 100th এপিসোডের জন্য স্পেশাল লটারির উইনার হল ভিকু মাসরা, ঠিকানা দিবাড়িয়া গ্রাম। ভিকু মাসরা, আপনাকে জানাই অনেক অনেক অভিনন্দন। আপনার দেওয়া ঠিকানাতেই আমরা 100th এপিসোডটি শ্যুট করব। তাহলে বন্ধুরা, আজকের মতো এই স্পেশাল এপিসোডটি এখানেই শেষ করছি। পরের অনুষ্ঠান দিনভর সংবাদ কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, তাই আপনারা কোথাও ছেড়ে যাবেন না। আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি, ভালো থাকবেন।
নাম প্রকাশের সাথে সাথে হই হুল্লোড় ও কলরবে ফেটে পড়ল পুরো স্টুডিও। চারিদিকে দর্শকেরা তখন বিজেতার নাম আর ঠিকানা শুনে নিজেদের মধ্যে কথাবার্তায় ব্যস্ত।
ওকে কাট।
বিভাসবাবু কাট বলার পর তিনি এগিয়ে গেলেন সৌনকের দিকে।
দিবাড়িয়া এই জায়গাটা কোথায়? নামটা তো প্রথমবার শুনলাম বলে মনে হচ্ছে।
সৌনক একগাল হেসে বলল,
ও সে অসুবিধা হবে না বিভাসদা, আমরা ঠিক চলে যাব।
তা ঠিক আছে, তাহলে তুমি আর সুপ্রিয় চলে যেও।
সৌনকের মাথায় চিন্তার ভাঁজ পড়ল।
মানে? আরে সাদাব যাবে আমার সাথে, সুপ্রিয় আবার কোত্থেকে এলো?
বিভাসবাবু খানিক চুপ থেকে বললেন,
এই ছেলেটা একদম বেহেট। বেহেট বুঝেছো কি জিনিস? এক ফোঁটা কাজ করে না, উল্টে চ্যাটাং চ্যাটাং কথা। ওর চেয়ে সুপ্রিয়কে নিয়ে যাও, ভালো ছেলে।
সরি বিভাসদা, আমার সাথে গেলে কিন্তু সাদাব যাবে, প্লিজ।
বিভাসবাবু অবাক হয়ে সৌনককে বেশ কয়েকবার মাথা থেকে পা অবধি দেখলেন।
কি ব্যাপার বলো দেখি, তোমাদের কিছু গোপন অভিসন্ধি আছে নাকি যা ও না গেলে হবে না? আমার তো বেশ সন্দেহ হচ্ছে।
আরে আবার কোনো গোপন অভিসন্ধি থাকবে কেন, তুমি যে কি বলো না।
আড়ালে বিভাসবাবুকে টেনে নিয়ে গিয়ে বলল,
আরে ও গেলে সব ঠিক হয়ে যাবে, ও ক্যামেরার কাজটা যে সবচেয়ে ভালো জানে সেটা তো তুমিও জানো। রাত যা হলো তারপর ওকে আমার উপর ছেড়ে দাও, আমি ঠিক ম্যানেজ করে নেব। আর তাছাড়া তোমার তো ওর সাথে অসুবিধা, আমার তো নয়।
ঠিক আছে, তুমি যখন বলছো তখন তাই হবে। দেখো যত জলদি সম্ভব তাহলে বেরিয়ে পড়বে।
সৌনক নিশ্চিন্ত হল। শুটিং শেষ হতেই সৌনক দেখল সাদাব গজগজ করতে করতে বেরিয়ে গেল। সে বুঝতে পারল আজ সাদাবের মন ভার হয়ে আছে। থাক, কাল ওর রাগ ভাঙানো যাবে, এখন ঘর যাওয়া জরুরি। অর্ধেক কাজ শেষ, এবার বাকিটা ঠিকঠাক হলে কেল্লা ফতে। সৌনক বাড়িতে ফিরে খাওয়া দাওয়া সেরে নিজের ফ্ল্যাটে একটা সিগারেট ধরিয়ে বাইরের দিকে দেখছে। কি অপূর্ব লাগছে আজ এই জায়গাটা, মনের ভেতর একটা প্রচণ্ড আনন্দ অনুভব করছে সে। কারণ আজ স্বপ্ন পূরণের রাত, নিজের জীবনটা এই কয়েকটা দিনের মধ্যেই বদলে যেতে চলেছে। কিন্তু এমন সময় একটা কথা মাথায় এলো। ছুটে গিয়ে সৌনক ফোনটা খুলে দেখতেই বুঝল আজ হলো বৃহস্পতিবার। সিগারেট ঘন ঘন টান দিতে লাগলো সৌনক, কিন্তু হঠাৎ আবার সে বিশ্রী কাশিটা শুরু হলো। খুকখুক করে একটানা কাশিটা হতেই থাকে। সিগারেটটা অগত্যা ফেলে দিয়ে একটু জল খেল।
আর পারা যায় না, এই এপিসোডটা শেষ করে একটা লম্বা ছুটি নেব, আর চেন্নাইয়ে গিয়ে ডাক্তার দেখিয়ে আসবো। ঠিক আর ফেলে রাখা উচিত হচ্ছে না।
হ্যালো।
হ্যাঁ ভাই বল, এত রাতে কি ব্যাপার?
মনটা ভালো লাগছিল না রে, তাই ফোন করলাম।
তা বেশ করেছিস,
তুই একদম ঠিক ছিলি রে। আমিও থাকতে চাই না এরকম উদ্দণ্ড লোকের কাছে, আমিও চলে যাব দিল্লি।
তবে মহারাজের মন মানল শেষে। হ্যাঁ, আরে আমি তো তোকে আগেই বলেছিলাম এই বিবাসের মতো অপদার্থ লোক যেখানে আছে সেখানে কোনো কাজ জানা লোক থাকতে পারে না, নিজের মূল্যটা বুঝতে শেখ। যাই হোক, ওসব কথা থাক, আসল কথাটা শোন। আজ বৃহস্পতিবার, তো কাল আমরা বেরিয়ে পড়ব, না হলে সোমবার করলে অনেক দেরি হয়ে যাবে। তার আগে একবার ভিকুর নাম্বারটাতে ফোন করে দেখে নিতে হবে, বুঝলি তো।
কিন্তু আমাকে যে কিছু জিনিস কিনতে হবে সেটার কি হবে?
কি জিনিস?
ওই কিছু জামা কাপড়, এটা সেটা, লম্বা ট্যুর কি না
ভাই? আমরা দিবাড়িয়া যাচ্ছি, ব্যাংকক নয়, অত সাজার কিছু নেই।
না না, আসলে তা বলিনি, কিন্তু ওই আর কি, অল্প কিছু। ও তুই ভাবিস না, আমি কিনে নেবো সকালে।
ঠিক আছে, কাল সকাল 9টার মধ্যে তৈরি হয়ে থাকিস। আমি 2 টিকিট বুক করে ফেলছি স্টেট বাসের, ঠিক আছে, ওই কি বিমানডুলি যাওয়ার, কেমন?
বেশ, আচ্ছা আচ্ছা, তাহলে ছাড়ছি।
ওকে ভাই, গুড নাইট, টাটা।
পরের দিন সকাল 9টার মধ্যে সোনাক হাজির হয়ে দেখে সাদাব আগে ভাগেই এসে গেছে। সোনাক হেসে হেসে এগিয়ে গেল সাদাবের দিকে।
কি ভাই, যাওয়ার আনন্দে কি ঘুমাসনি নাকি?
না, মানে আসলে একটু জিনিস কেনার ছিল, এই সকালে বাজার চলে গিয়েছিলাম, তারপর ভাবলাম দেরি হয়ে যাবে, তাই তাড়াহুড়ো করে ছুটে এলাম। কিন্তু এসে দেখি তুই আসিসনি, তো আর কি করা যায়।
চ তাহলে যাওয়া যাক।
বাসে চেপে দুজনে নিজেদের সিটে বসতেই সাদা বলল,
আচ্ছা তুই ফিকুর নাম্বারটায় ফোন করেছিলি?
সৌনক হতভম্ব হয়ে কিছুক্ষণ সাদাবের দিকে তাকিয়ে থাকলো।
একদম ভুলে গিয়েছিলাম, দাঁড়া এখনই করছি।
এই বলে সৌনক ফোন লাগালো। বেশ কিছুক্ষণ রিং হওয়ার পর একজন বয়স্ক ভদ্রলোক ফোন ধরে বেশ গম্ভীর গলায় বললেন,
হ্যালো, কে বলছেন?
হ্যালো, আমি সৌনক, জবর খবর চ্যানেল থেকে বলছি। এই ফোন নাম্বারটা কি ভিকু মাস্টার?
ভদ্রলোক চুপ করে গেলেন, মনে হলো ফিসফিস করে কাউকে কিছু বললেন। তারপর আবার কিছুক্ষণ পর ভদ্রলোক বললেন,
হ্যাঁ সে তো ভিকু মাস্টার, তো ও তো দিবাড়িয়াতে থাকে, তো আপনারা কি জন্য ফোন করেছেন?
সৌনক পুরো ব্যাপারটা খুলে বলতেই ভদ্রলোক হঠাৎ করে ফোনটা দিলেন কেটে। সৌনক এই ব্যাপারটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে ফোন ধরে রেখেই একটা কটূক্তি করে সাদা বলে উঠল,
আও বাসে আছিস ভাই, এভাবে আজে বাজে কথা বলিস না, কি হলো সেটা বলবি তো।
আর কি বলবো, অশিক্ষিত মূর্খের দল সব, একটা ভদ্রতা শেখেনি। আমার তো মনে হচ্ছে এত পরিশ্রম সব বেকার হলো বুঝি। তবে যাবো আমি নিশ্চয়ই, সে তোত্রাঙে ভিকু এসে আমাদের নিয়ে যাক কি না যাক, আমি এই গল্পটা টেলিকাস্ট করেই দম নেব।
সাদাব চুপ করে সৌনকের দিকে তাকিয়ে রইল। এদিকে বাসটা 3 জোরে জোরে হর্ন বাজিয়ে কলকাতা ছাড়িয়ে ছুটতে শুরু করেছে বিমানডুলির উদ্দেশ্যে। মনে অনেক রকম অনিশ্চিত পরিস্থিতির কথা মাথায় আসছে।
আচ্ছা ভাই, ওখানে গিয়ে যদি ভিকুকে না পাওয়া যায় তখন?
ওইসব ভেবে লাভ নেই, আমাদের কাজ হলো একটা ফাটাফাটি এপিসোড, ব্যাস, সেটা যেভাবেই হোক দেখতে হবে, তার জন্য যা দরকার হয় আমি করব। এখন এইসব ভেবে মাথা খারাপ করিস না।
হু হু করে বাতাস এসে মুখে লাগছিল সৌনাকে, কিন্তু ওর চোখগুলো একদম স্থির হয়ে আছে আজ। সৌনাক শুধু ভেবে চলেছে যে কিভাবে সে হিট এপিসোড দিতে পারবে। বিমানডুলি প্রায় ঘন্টাখানেকের রাস্তা। বাসের কন্ডাক্টর হাঁক দিলেন বিমানডুলির যাত্রীনিবাস। দুই বন্ধু নিজেদের ব্যাগপত্র নিয়ে বিমানডুলির যাত্রীনিবাসের কাছে নেমে পড়ল। এইখানে জাতীয় সড়ক বেঁকে চলে যাচ্ছে শহরের দিকে। বাস থেকে নেমেই সৌনক জোর গলায় বলে উঠল,
কিসের যাত্রীনিবাসে এটা? একটাও তো লোক নেই, ফাঁকা পুরো। আবার দেখো নাম রেখেছে যাত্রীনিবাস, যেন কত যাত্রী এখানে এসে রাত কাটাবে, আশ্চর্য।
ভিকু বলেছিল বিমানডুলি থেকে মানসিনের বাস পাওয়া যায়, কিন্তু দেখে তো মনে হচ্ছে না যে এই রাস্তা দিয়ে বাস যেতে পারে, এটা তো পুরো উবড় খাবড় পাথুরের রাস্তা।
সৌনক হাঁ করে তাকিয়েছিল রাস্তাটার দিকেই, কারণ এই কথাটা ওর মাথাতেও এসেছে।
তাহলে এখন কি করবি, আর একবার ফোন করে দেখবি?
বুঝতে পারছি না, কোনো লোকজন তো দেখছি না, না হলে একটু জিজ্ঞাসা করে নিতাম। আচ্ছা চল একটু হেঁটে ভিতরের দিকে যাওয়া যাক।
সাদাব আর সৌনক এগিয়ে চলল মেঠো পথ ধরে। মানসিন গ্রামের ফলকটা দেখতে পেলেও কোনো জনমানবের চিহ্ন কিন্তু দেখা যায়নি। এভাবে বহুদূর হেঁটে যাওয়ার পর ওরা খানিক ক্লান্ত হয়ে পড়ল। একটা উঁচু পাথরের ওপর বসে পড়ল দুজনেই।
খুব ভুল হয়ে গেছে ভাই এরকম অজ গ্রামে এসে, এখন মনে হচ্ছে চাইলেও ফিরতে পারবো না।
সৌনক ঘাড় নাড়ল। এই রকম পরিস্থিতি আগে হলে হয়তো সোনক এতক্ষণে বাড়ি ফেরার জন্য উদ্যোগী হতো, কিন্তু আজ ওকে দেখে ভিন্ন লাগছে। ওর চঞ্চল স্বভাব, কেরিয়ারের কথা ভেবে আজ বেশ ধীর স্থির আছে। তবে সব কিছুরই সীমা আছে, কতক্ষণই বা এইভাবে জঙ্গলের মধ্যে উদ্ভ্রান্তের মতন বসে থাকা যায়। বাস আদেও আসবে কি না সেটার তো ঠিক নেই। আর প্রায় কিছুক্ষণ বসে থাকার পরেও যখন কোনো যানবাহন বা মানুষের চিহ্ন পেল না, তখন দুজনেরই মন ভাঙতে শুরু করলো। সৌনক হঠাৎ বলে উঠল,
না আর এইভাবে বসে থাকা যাচ্ছে না, কি করবি, ফিরে যাবি?
তুই আরেকটি বার ফোন করে দেখ তো কি বলে।
না সে তো দেখলি, ফোনটা আগের বার কেমন কথা না বলেই কেটে দিল। আর নতুন করে কি বলার থাকে বলতো?
সাদাব কিছু উত্তর দিতে পারল না। সৌনক উঠে দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল,
চল ফিরে যাই।
এই বলে পিছন ফিরে গটগট করে হাঁটতে শুরু করল। বন্ধুর স্বপ্নভঙ্গ হতে চলেছে দেখে সাদাবের মনটা ভার হয়ে এল। তার সাথে বিভাসবাবুর থাপ্পড়ের কথাটা মনে আসতেই ওর মনটা বেশ উদাস। মনে মনে সাদাব ভাবল,
না মানে যেমনটা ভেবেছিলাম তার হলো না।
সৌনক খানিকটা আগে আর সাদাব পিছনে পিছনে হেঁটে হেঁটে যাচ্ছে। এমন সময় সৌনকের ফোনটা বেজে উঠল।
হ্যালো।
হ্যালো সৌনক বাবু বলছেন?
হ্যাঁ আপনি কে বলছেন?
আমি ভিকু, ভিকু মাসরা। এই এই মাত্র জানতে পারলাম যে আপনারা আইছেন। তা আছেন কোথাকে?
আমরা এখন মানসিন গ্রামে দাঁড়িয়ে আছি, তবে এখানে তো কোনো বাস নেই।
আপনারা কিছু ভাববেন নাই সৌনক বাবু, আমি চলে আইছি, মানসিনের টেলিফোন বুথেই আছি, যাচ্ছি কেমন। হ্যাঁ আপনারা এই যাত্রী নিবাসটা দাঁড়ান, আমি যাচ্ছি।
আচ্ছা আচ্ছা ঠিক আছে।
সৌনকের মুখে হাসি ফেরত এসেছে, তাই সাদাবের আর কারণটা বুঝতে বাকি রইল না।
তা কোথায় দাঁড়াতে বলল?
সৌনক পরিতৃপ্তির সাথে বলল,
যাত্রী নিবাসে ফেরত চল।
রোদের তাপ এখানে কিছুটা কম, চারদিকে গাছপালায় জায়গাটা পুরো সবুজ হয়ে আছে। বহুদিন পর শহুরে ভিড় থেকে দূরে এক শান্ত নিরিবিলি জায়গায় এসে সৌনক আর সাদাব একটা অসীম তৃপ্তি পাচ্ছিল।
যাই বল না কেন আমার এই জায়গাটা বেশ লাগছে কিন্তু।
দাঁড়া রাত হতে দে, যা জঙ্গল দেখছি, অপূর্ব পরিবেশের সাথে মশার উৎপাত যে খুব একটা কম হবে না সেটা বুঝতেই পারছি।
বোঝাই যাবে।
তবে মিনিট পনেরো দাঁড়িয়ে থাকার পরেও যখন ভিকু মাসরার যখন কোনো পাত্তা পাওয়া গেল না, তখন দুজনে নির্জন যাত্রী নিবাসটার দাওয়ায় বসে পড়ল। সৌনক মুখে একটা সিগারেট নিয়ে সাদাবের দিকে একটা সিগারেট এগিয়ে দিতে দিতে বলল,
নে তোল।
না রে ছেড়ে দিয়েছি।
বিভাসদার চটটা মনে হচ্ছে মাথাতেও একটু এফেক্ট করেছে ভাই।
আহ সব সময় একই জিনিস নিয়ে কেন ঠাট্টা করিস বলতো।
তা কি করব শুনি, কবি বা সাহিত্যিক তো কোনোটাই না যে গাছপালা দেখে একটা কিছু লিখতে বসবো। আবার ফোনটাও খুব একটা কাজ করছে না, তাছাড়া চার্জ শেষ হয়ে গেলে যদি না দিতে পারি, তাই একটু তোকে নিয়ে খিল্লি করছি। আমার নাহলে আমার সময় কাটবে কী করে বলতো।
কেন ভিকু মাসরার গল্প শুনে?
আর ভিকু কোথায় যে গেছে কে জানে, এখনও তার টিকিটাও দেখতে পেলাম না।
এরপর অফিসের বিভিন্ন খোঁজগপ্পে দুজনে মেতে উঠল। এমন সময়
বাবুরা কোথেকে আইসেন?
সৌনক চমকে উঠল, এভাবে হঠাৎ করে একটা লোক মুখের সামনে চলে আসবে একদম বুঝতে পারেনি তারা।
আমরা রিপোর্টার আছি, এই গ্রামে একটা শুট আছে।
লোকটা ফ্যাল ফ্যাল করে শুধু তাকিয়ে রইল সাদাবের কথাটা শুনে। সৌনক সিগারেটটা ফেলে দিয়ে উঠে দাঁড়ালো আর বলল,
আচ্ছা এই ডিবাড়িয়া গ্রামটা কোন দিকে বলতে পারেন?
লোকটা গ্রামের নামটা শুনে সব দাঁতগুলো বের করে খিলখিল করে হেসে উঠল।
এত হাসার কি আছে শুনি?
ক্ষমা করবেন বাবু, আপনারা ভুল জায়গায় দাঁড়িয়ে আছেন, এইদিকে না গিয়ে ওই আগে দেখুন, একটা বট গাছ দেখতে পাচ্ছেন?
হ্যাঁ পাচ্ছি।
তা ওই বট গাছের ধার দিয়ে হাইটা হাইটা চলে যান।
ওই দিকটায় তো কোনো রাস্তা আছে বলে মনে হচ্ছে না, জঙ্গল আর ঝোপঝাড় তো পুরো। এই ভাই তুই দাঁড়া, ভিকু মাসটা আসছে, ও এলেই চলে যাব।
ও, আপনারা ভিকুর অতিথি আইছেন, তাহলে তো আমার নিজের অতিথি আপনারা। আসুন বাবুরা আসুন, আমি আপনাদের লিয়ে যাই।
বেশ অবাক লাগলো দুজনের, তবে সবার মুখেই শোনা যায় যে গ্রামের মানুষের আতিথেয়তা অনেক অনেক বেশি হয়। হতেই পারে এই লোকটাও গ্রামেরই লোক। খানিকক্ষণ চুপ থেকে একে অপরের দিকে ইশারা করে সোনাক বলল,
একটু দাঁড়ান, একটা ফোন করে বলে দি ভিকুকে।
ফোন নিয়ে একটু দূরে চলে গেল সোনাক। সাদাবের চোখ তখন শুধু লোকটার উপর। লোকটা খুবই রোগাটে, পরনে একটা হাঁটু অবধি ধুতি আর মলিন সাদা পাঞ্জাবি। তবে যে জিনিসটা সবচেয়ে অবাক হওয়ার মতো তা হলো লোকটার চাউনি, কেমন যেন অস্বস্তিকর। একটানা পলক না ফেলে লোকটা দেখে চলেছে সোনাককে, আর মাঝে মাঝে একটা করে বিশ্রী রকমের ঢোক গিলছে আর হাসছে। হঠাৎ করে লোকটা চোখ ফিরিয়ে সাদাবকে দেখে বলল,
কি দেখছেন বাবু?
কিছু না, তুমি অমন ভাবে কি দেখছো?
কিছু না বাবু, কিছু না, বহুদিন হলো এই গ্রামে কেউ বাইরে থেকে আসে নাই। আপনারা বুঝি শহুরে লোক?
হ্যাঁ।
ফোনে কথা বলতে বলতে সোনাকের আবার কাশিটা শুরু হয়েছে, খুক খুক করে সে কেশেই চলেছে। সাদা ব্যাগ থেকে জল বের করে এগিয়ে দিল সোনাককে, আর পিছনে ঘুরে তাকাতেই ও রক্ত হিম হয়ে গেল। দেখলো লোকটা কেমন অদ্ভুত ভাবে ঠোঁট চাটছে, যেন কিছু খুবই সুস্বাদু খাবার দেখেছে। সাদাব রেগে মেগে এগিয়ে গিয়ে বলল,
এই শোনো, এ কি ব্যাপার বলো তো তোমার, কি হয়েছেটা কি?
কিন্তু অজ্ঞাত ব্যক্তি তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। তারপর হঠাৎ করে মুখ ঘুরিয়ে সাদাবকে বলল,
আপনার বন্ধুটার রোগ হয়েছে।
কি ফালতু বকছো, দূর হও, দূর হও এখান থেকে।
ক্ষমা করবেন কর্তা, আসলে রোগ ওনার খুব প্রিয়।
সাদাব লোকটাকে কিছু বলবে, তার আগে সোনাক বলে উঠল,
টেলিফোন বুথের মালিকের সাথে কথা হলো, সে বলল ভিকু বেরিয়ে গেছে, একটু অপেক্ষা করতে বলল আমাদের।
অপরিচিত সেই লোকটা তখন সেখানেই দাঁড়িয়ে আছে। সাদাব এবার যথেষ্ট বিরক্ত হয়ে বলল,
কি হলো কি, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? বললাম তো যাবো না, যাও না এখান থেকে, যাও।
অজ্ঞাত ব্যক্তি কিন্তু খিক খিক করে আবার হাসতে থাকলো।
ইরি, এ কি পাগল নাকি? এই বলছে না যাও এখান থেকে, কানে কি কালা নাকি?
কিন্তু এরই মধ্যে দূর থেকে একটা শব্দ শোনা গেল, আর মুহূর্তের মধ্যে সেই লোকটা আর্তনাদ করতে করতে ছুটে গেল বটগাছটার দিকে। এই ঘটনাটার জন্য দুজনে একদমই তৈরি ছিল না। তারা তাকাতেই দেখল দূরে ভেসে আসা শব্দটা একটা লোকের, আর সে দ্রুত তাদের দিকে এগিয়ে আসছে। তবে লোকটাকে একদম সামনে থেকে দেখে তাদের বুকটা ছ্যাঁত করে উঠল। অবিকল আগের লোকটার মতন দেখতে, এতটা মিল কিভাবে হতে পারে? সৌনাক আর সাদাব নিষ্ফলক দৃষ্টিতে লোকটার দিকে চেয়ে আছে, মুখ দিয়ে তাদের কোনো কথা বেরোচ্ছে না। আর দেখে মনে হল আগন্তুক বেশ উদ্বিগ্ন। ছুটে যাওয়া লোকটার দিকে তাকিয়ে একটা অদ্ভুত কথা বলল, তারপর সৌনাক আর সাদাবের দিকে তাকিয়ে সাবলীলভাবে বলল,
আমাকে ক্ষমা করবেন বাবুরা, ওই ওই লোকটা কি বলছিল আপনাদের?
কে ছিল ওই লোকটা, আর তুমি কে?
আগন্তুক একগাল হাসল, তবে হাসিটাও আগের লোকটার মতোই, যেন মনে হচ্ছে কোনো আয়নার প্রতিচ্ছবি।
আমি 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 আগে ভিকু মাসরা।
তাহলে ওই লোকটা কে ছিল, তোমার দাদা নাকি? ও অবিকল তোমার মতোই দেখতে।
ভিকু মাসরা ওর মুখটা সাদা আর সোনাকের কাছে এনে ফিসফিস করে বলল,
ওনার চর বাবুরা, ও মানুষ নয়।
উনি, এই উনিটা কে ভিকু? আর মানুষ না বলতে?
ভিকু কিছু বলতে গিয়েও থেমে গেল, কিন্তু পর মুহূর্তেই আবার বলল,
চলেন বাবুরা, আগে গ্রামে নিয়ে যাই আপনাদের, এখানে রাত বিরেতে থাকা মোটেই সুবিধার লয়।
সাদা ভিখুর হাতটা চেপে ধরল।
কিসের অসুবিধা না বললে যাব না, তাছাড়া কি প্রমাণ আছে যে তুমি ভিখু মাসরা?
ভিখু ওর লালচে দাঁতগুলো বের করে খ্যাঁক খ্যাঁক করে হেসে উঠল। তারপর ধুতির কোঁচা থেকে একটা ব্লেড বের করে চিড়ে ফেলল নিজের হাত, আর সেই কাটা হাতটা থেকে টপ টপ করে রক্ত মাটিতে পড়তে শুরু করল।
আরে পাগল নাকি তুমি? অবাবুরা, এই গ্রামে এমন অনেক জিনিস দেখবেন আপনারা আগে কোনোদিন দেখেন নাই। তবে বলে রাখি, রক্ত না দেখা কাউকে বিশ্বাস করবেন না, এমনকি নিজের বন্ধুরেও না। চলেন বাবুরা চলেন, আর দাঁড়াবেন নাই, আর না হলে আপনারাই ভোক্তা হয়ে যাবেন।
রক্তচাপ যে নিমেষে কয়েক গুণ বেড়ে গিয়েছে তার বলাই বাহুল্য। সাদাবের একবার মনে হলো যে তারা ব্যস্ত ছিল শহরে, তবে সৌনাক যেন মন্ত্রমুগ্ধের মতো ভিখুর পিছু নিয়েছে। অগত্যা মনের আশা মনেই রয়ে গেল সাদাবের। ভিখু দ্রুততার সাথে আগে আগে এগিয়ে যাচ্ছে, তার পিছনে সৌনাক ও তার একটু পিছনে সাদাব। প্রায় মিনিট কুড়ি হাঁটার পর তারা এসে পৌঁছালো একটা পুকুরের ধারে। পান পাতায় পুরো পুকুরের জল যেন ঢাকা পড়ে গিয়েছে, আর বিকেলের ক্ষীণালোয় পুকুরটাকে একদম একটা সবুজ মাঠের মতো দেখাচ্ছে।
আচ্ছা ভিখু, এইটাই কি তোতরাং?
ভিখু ঘাড় ঘুরিয়ে হেসে মাথা নাড়ল। সাদাব একটু দ্রুত এগিয়ে গিয়ে সৌনাকের কানের কাছে বলল,
ভাই আমাদের যাওয়াটা কি ঠিক হচ্ছে? আর ওই লোকটাই বা কে ছিল তাহলে?
সৌনাকের মনেও এই প্রশ্নটাই চলছিল, তাই সে হালকা গলা ঝেড়ে বলল,
ভিখু ওই লোকটা কে ছিল তুমি বললে না কেন?
সবই বলবো সৌনকবাবু, সামনে গ্রামের দিকে চলেন, এখানে এখন দাঁড়ানো থাকাটা ঠিক হবে গ্লাই, উনি আমাদের সবসময় দেখছেন বটে। হ্যাঁ দেখছেন।
এই উনিটা কে?
ভিখু নিজের জিভ কামড়ালো কিন্তু কোনো উত্তর দিল না, বরং সে আরও বেশি জোরে জোরে হাঁটতে শুরু করল। আকাশের দিকে তাকাতে আরও বেশি অবাক লাগলো সৌনাকে, যেন এই কয়েক মিনিট আগেই রোদ ছিল আর এখনই সন্ধ্যা নামতে চলেছে। সাদা সৌনাকের হাত ধরে টেনে বলল,
ভাই আমার ব্যাপারটা মোটেও সুবিধের লাগছে না, এরা আবার জঙ্গি টঙ্গি না তো, মানে আমাদের যদি কিডন্যাপ করে নেয় তাহলে কি হবে?
সৌনাক এই কথাটা শুনে বেশ চিন্তিত হয়ে উঠল। সাদাব মন্দ বলেনি কথাটা, সাংবাদিকদের অপহরণ করে কাউকে যদি ছাড়াতে যায়। ঠিক সৌনাক থেমে গেল যেতে যেতে, সে বলে উঠল,
এই দাঁড়াও আমার না তোমাকে ঠিক লাগছে না, তুমি কিন্তু কিছুই আমাদের বলছো না ভাই।
নিশ্চিন্তে আমার পিছু পিছু দেখিয়ে দেখে আসতে থাকেন সৌনকবাবু, এই মাসারারা কোনোদিন কারো ক্ষতি করে নাই, বরং আপনারা যাতে আরো ভালো করে বাঁচিয়েন তাই করে আসছে। তবে বলে রাখি, যদি এখানে দাঁড়ায় যান তো প্রাণে মরিবেন, কেউ আপনাদের বাঁচাইতে পারবে ক্লাই।
ভিখু কথাটা বলে সামনে হনহন করে এগিয়ে চলল, তবে জায়গাটার চারিপাশে তাকিয়ে দেখে দুজনের একটা শিরশিরানি অনুভব হচ্ছে।
সাদাব আমার না কেন জানি না মনে হচ্ছে এই নিস্তব্ধ জায়গাটা আসলে কথা বলতে চায়, তবে কোনো মায়াবী শক্তির বলে সেটা অবরুদ্ধ হয়ে আছে। তোর মনে হচ্ছে না এই ঘুমোট হয়ে থাকা নিস্তব্ধটা যেন গ্রাস করছে প্রকৃতির স্বাভাবিক শব্দকে?
সৌনাক আরও কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই একটা শব্দ শুনতে পেল, ঠিক যেন ঢাকের আওয়াজের মতো।
এটা কিসের শব্দ?
জলদি বাবুরা জলদি পা চালান, এই শব্দ শেষ হবার আগে গ্রামে না ঢুকে পড়লি আর বাজবেন লাই।
ভিখুর মুখে আতঙ্কের ছাপ দেখে আর প্রশ্নের কোনো সুযোগ রইল না, দুজনে ছুটে চলল ভিখুর পিছু পিছু। রাস্তা যে কত দূর তা তাদের জানা নেই, তবে যত বেশি অন্ধকার নেমে আসছে ততই একটা অনুভূতি ক্রমশ বাড়ছে, আর সেটা হলো এই জঙ্গলটা যেন কথা বলতে চাইছে, তার সাথে একটা ফিস ফিস আওয়াজ যেন গম গম করছে, আর কান পেতে শুনলে কেন জানি না মনে হচ্ছে কেউ যেন ঘাড়ের কাছে নিঃশ্বাস নিচ্ছে আর বলছে, শেষের দিকের বেশ কিছুটা রাস্তা তাদের প্রায় অন্ধের মতোই চলতে হলো, কারণ গাছপালা এখানে এতটাই ঘন যে আলোর চিহ্ন মাত্র পাওয়া যায় না। এক কথায় বলা যেতে পারে ঢাকের শব্দের মতো সেই আওয়াজটাকে অনুসরণ করেই তারা এসে পৌঁছালো দিবাড়িয়া গ্রামে। তবে গ্রামে ঢুকেই তারা বুঝতে পারল এই গ্রাম অন্য সব জায়গা থেকে ভিন্ন, কেমন জানি অদ্ভুত ধরনের গঠন এই গ্রামটা। ঠিক গ্রামটা বলা ভুল হবে, মনে হচ্ছে খানকুড়ি কুঁড়ে ঘর গোলাকারভাবে ঘিরে রয়েছে একটা ভাঙা ধ্বংসাবশেষকে, আর সেখানে ওই ধ্বংসাবশেষটাকে ঘিরে গ্রামের সব কচি কাঁচা থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধা হাত জোর করে একটা অদ্ভুত ভাষায় কথা বলছে। একটু দূর চোখ যেতে তারা দেখতে পেল একটা লম্বা চওড়া লোক বড় একটা ঢাকের মতোই বাদ্যযন্ত্রকে দুটো অদ্ভুত ধরনের কাঠি দিয়ে বাজাচ্ছে। নিখাত সাদা রঙের দুটো কাঠি, কিন্তু খুবই অদ্ভুত ধরনের গড়ন সেই কাঠিগুলো। সৌনক আর সাদা নিষ্ফলক দৃষ্টিতে চেয়ে রইল সবার দিকে। এর আগেও তারা বহু জায়গায় রিপোর্টিং করেছে, কিন্তু এমন জায়গা ও মানুষের আদব কায়দা তারা আগে কখনো দেখেনি।
ভাই, এই ভাষাটা কি, বাংলা বলে তো মনে হচ্ছে না।
কিন্তু সৌনক তখনও ফ্যাল ফ্যাল করে চেয়ে রয়েছে সামনের দিকে। সাদাবের প্রশ্নের কোনো উত্তর নেই ওর কাছেও। সাদাব খোঁচা মারতে সে বলল,
বুঝতে পারছি না রে, দাঁড়া শেষ হোক, ভিকুর কাছেই সব জানব।
ভিকু দেখি তখন ওদের দুজনকে ছেড়ে দিয়ে মাটিতে লুটিয়ে পড়েছে। এইরকম বেশ কিছুক্ষণ চলার পর একজন বৃদ্ধ দেখে মনে হলো পুরোহিত গোছের, বেরিয়ে এলো সেই ধ্বংসাবশেষ থেকে। আর সেই তখনই আবার সোনাকের বিষম লাগলো, সে আবার খুক খুক করে কেশেই চলেছে। বৃদ্ধ উল্লসিত হয়ে ঘুরে তাকালো সোনাকের দিকে, আর ভোক্তা বলে সে জোরে চিৎকার করে উঠল,
ভোক্তা ভোক্তা ভোক্তা।
আর সঙ্গে সঙ্গে গ্রামের সকলেই ওদের দিকে ঘুরে তাকালো। সাদাব এই সহসা পরিবর্তন দেখে রীতিমতন ঘাবড়ে গিয়েছিল, কিন্তু তার আগেই ভিকু ছুটে গিয়ে সৌনকের সামনে দাঁড়িয়ে বলল,
এই না না, ও আমার অতিথি আছে বটে, ও ভোক্তা লয়, যা আমরা বলেছি তাই হবে, এক তবে ওনাকে ছেড়ে দিন।
সাদাব দেখল সে বৃদ্ধ নিজের জীব চাটছে তখন, ঠিক সেই লোকটার মতন যাকে তারা আগে রাস্তায় দেখেছে। লোকটার অমন দৃষ্টি দেখে সাদাবের একবার মনে হলো এই 100 এপিসোডটা যত দ্রুততার সাথে শেষ করা যাবে ততই মঙ্গল। ভিকু এর পর চিৎকার করে ওদের ভাষায় কিছু একটা বলার পর দেখা গেল সবাই যে যার ঘরে চলে গেল।
আইসেন বাবুরা, আইসেন জলদি, আপনারা মাফ করবেন, ওনারা অনেক কিছু জানে এলাই, না বুঝেই তাই যা খুশি বলছিল।
ভিকু কি হয়েছে বলবে কি?
আকি ঘরেতে চলেন, কিছু খান, তারপরে না হয় বলব।
না না, ওসবের কোনো দরকার নেই, আমরা খাবার সঙ্গে নিয়ে এসেছি, তুমি বরং বলো কি হয়েছে।
ঠিক আছে ভিকু, চলো ওই যে খাটটা দেখছি পাতা আছে, চলো ওইখানে বসেই শোনা যাক।
ভিকুর অনেক জোড়াজুড়ি সত্ত্বেও ওরা ভিকুকে টেনে নিয়ে গিয়ে বসালো নারকোল দড়ির খাটটায়। অগত্যা ভিকু একবার এদিক ওদিক দেখে নিয়ে বলল,
আজ থেকে প্রায় 100 বছর আগে অবধিও এই মাসারারা ছিল বাস্তুহারা উপজাতি, হরে এক রকমের পশুপালন, গুলা নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াইত, কুত্তাকে এক জায়গায় স্থির হতে পেলাই, তারপরে এমনি করতে করতে তারা এসে পৌঁছালো এই দিবাটিয়াতে। তবে এখানে আসার পর এক ভয়ানক রোগ দেখা দিল।
কি রোগ জানেন লাই বাবু?
তবে ও রোগে গ্রাম শুদ্ধ উজাড় হয়ে গেছিল। আমরা তো আপনাদের মতো লই, ও হাকিম বৈদ্যি আমাদের এখানে চলে একলাই বাবু।
রোগ হলে তো ডাক্তারকে ডাকতেই হয় ভিকু, তা এই রোগটা কত বছর আগে হয়েছিল?
আমি নিজে দেখিলাই বাবু, তবে ওই ধরুন বছর আসি হবে। আমার বাপটা দেখিয়েছিল বটে।
আচ্ছা, তুমি এই ইন্টারনেট মেইল এসব শিখলে কি করে?
ও আমি জানিলাই বাবু, তবে মনসিনে আমার এক বন্ধু থাকে, ওই এইটা কইরিয়ে দিয়েছে আমারে।
তুমি কি জানো এই প্রতিযোগিতার জন্য তুমি 50,000 টাকা পাবে, কিন্তু তোমার বন্ধু করেছে বলছো? তাহলে তো আমাদের চ্যানেলের শর্ত ভেঙে যাচ্ছে দেখছি, বেশ মুশকিলে ফেললে ভাই।
আহা সৌনক, এই জায়গাটা একবার দেখ, এই সব মানুষ যদি পুরস্কার না পায় তাহলে টাকাটার কোনো মূল্য থাকে না। এই যে ভিকু, শোনো, এইবার থেকে বলবে তুমি মেল করেছো, কেমন? কাল ভিডিও যখন করব তুমি সৌনককে বলবে তুমি নিজে মেল করেছিলে, অন্য কিছু বললে টাকাটা কিন্তু আর পাবে না।
কালই কি আর সুযোগ পাবো হে বাবুরা।
কাল পাবে না কেন?
দেখতেই পাবেন। তা শুনেন বাকি কথা তো, সেই বছর অনেক লোক আমাদের মারা যাচ্ছিল বটে সেই রোগে। এমনই রোগ আমাদের কেউ কখনো কোনো দিন দেখে নাই ইহার আগে। যার হচ্ছিল তার গায়ের সব চামড়া ধীরে ধীরে গলে যাচ্ছিল। কয়েকদিনের মধ্যেই আমাদের সমাজের হাতে গুণা কয়েকজন বেঁচেছিল, আর এমন সময় আমরা দেখা পাইলাম ওনার।
এই দাঁড়াও দাঁড়াও, অনেকবার শুনলাম, এই উনিটা কে বলতো, নাম কি?
আসতে বলবেন শোনবাবু, আসতে এত জোরে বলবেন নাই তো, আমরা রোগে প্রায় শেষ হওয়ার মুখে ছিলাম। এমন সময় এক পাগলা সাধু এলেন আমাদের কাছে। আমাদের দেখে উনি এক বিশাল যজ্ঞ করলেন, আর যা দেখলেন তা দেখবার পর উনি তো একেবারে অজ্ঞান হয়ে গেছিলেন। আমার বাপ কাকারা ওই সাধুকে অনেক সেবা করে সুস্থ করে তুলল বটে, আর আমাদের সেবায় উনি খুশি হয়ে বললেন এই রোগের কারণ। উনি বললেন এই রোগ কোনো রোগই নয় বটে, এই রোগ হলো ঊর্ধ্বের অভিশাপ।
ঊর্ধ্বি? এই ঊর্ধ্বিটা কি?
আগে তো শুনিনি।
এই যে ভাঙাচোরা পাথরের ঘরটা দেখছেন, এই ঘরটা হলো ঊর্ধ্বির। এ কোনো দেবী লয় বাবু, ই আসলে অপদেবী। পাগলা সাধু বলেছিল এই জায়গাটা আগে যারা ছিল তারা তন্তর মন্তর করতো সেই জায়গায়, আর তাদেরই কোনো ইষ্ট দেবী ছিল এই ঊর্ধ্বি। এই দেবী আসলে রোগ ছড়ায়, আর ইয়ার পূজা শুধু এর জন্যই করতে হয় যাতে করে দেবী আশীর্বাদ না করে বটে।
অপদেবতার নাম শুনেছি, তবে অপদেবীর নাম আজ অব্দি শুনিনি। আচ্ছা, তো এই দেবীর খোঁজ পেলে কি করে?
আমরা বাবু যেখানেই যেতাম সেখানেই বাঁশ আর কাঠ দিয়ে ঘর বানাইতাম। এখানটায় সেরকমই কিছু করতে গিয়ে মাটি খুঁড়ে এই দেবীর মূর্তিটা বের হয়ে যায় বটে।
আচ্ছা, কেমন দেখতে? মানে নিশ্চয়ই কোনো মূর্তি আছে ভেতরে?
জানিলাই বাবু, নিজের চোখে দেখিলাই তো। বাবার মুখে শুনেছিলাম যে মাটিতে নাকি একটা পাথর পোঁতা আছে বটে, আর আতটা বিড়াই আছে, কালো পাথরের মূর্তি, তার একটা চোখ আঁকা আছে নাকি, পিঠে একটা যেন বস্তা লয়ে থাকে।
আচ্ছা, যে বৃদ্ধ লোকটি পুজো করছিল এই সামনে, উনি কি এই ব্যাপারে কিছু জানেন?
আমাদের কোনো পুরোহিত হয় না বাবু, তবে এই দেবীর পুজো যে কেউই করতে পারে। তা আমরা সকলে মিলে ইনাকে এনেছি, ইনি আসলে ওই পাগলা বাবার পরিচিত।
আচ্ছা, তো উনি কি কিছু বলতে পারেন এই ব্যাপারে? আর এই যে বলছো মূর্তিটা খোড়াখড়ি করে বের হলো আর তার জন্য এত কষ্ট, তা তোমরা এতদিন এই জায়গাটা ছেড়ে চলে যাওনি কেন?
হ্যাঁ বাবু, ঠিক বলেছেন আপনি, আমরা তারপর থেকেই আর কোথাও যেতে পারি নাই। এই দেবীর জন্য আমরা আজও এত বছর পরেও এই গ্রামেই আটকা পড়িয়াছি। তবে বেরোবার চেষ্টা করিলাই তা লয়, কিন্তু
কিন্তু কি?
যেতে পারি লাই বাবু, যেই গেছে আর বেঁচে ফিরে লাই, মূর্তির হাত থেকে পালানোর কোনো উপায় লাই বাবু।
ভিকুর মুহূর্তের মধ্যে পূর্বের ঘটে যাওয়া কোনো দুঃস্বপ্নকে মনে করে শিউরে উঠল।
আমার ভাইটা চেষ্টা করেছিল বাবু ঘর থেকে পালানোর দিন সাতেকের মধ্যে, ও আর পচা গলা শরীরটা তত্রাঙে পাই।
সৌনাকার সাদাবের গলা শুকিয়ে এলো কথাটা শুনে। অলৌকিক জিনিস নিয়ে দুজনে শো করলেও এসবে তারা মোটেও বিশ্বাস করত না, কিন্তু আজ এই ঝমঝমে পরিবেশটাই হোক কিংবা ভিকুর মুখে এই মাসরাদের ইতিহাস, তাদের মনে একটা ভয়ের সঞ্চার করছিল। তবে একটু স্বাভাবিক হয়ে সৌনাক ভিকুকে বলে উঠল,
শোনো, সবটাই তোমাদের মনের বিশ্বাস, এসব বাস্তবে কিছুই হয় না, বুঝলে তো?
ভিকু সৌনাকের হাতটা চেপে ধরে বলল,
জানেন লাই বাবু, সবই যদি আত্মসজ্জা হইত তাহলে আপনারা আমার মরা ভাইটারে দেখতে পেতেন না।
নিমেষে দুজনের শরীরে একটা বিদ্যুৎ খেলে গেল।
মানে কি বলতে চাইছো তুমি?
যেই উর্ধির থেকে পালানোর চেষ্টা করিয়ে সেই রোগে মরে, তবে সে মরেও শান্তি লাই বাবু, উর্ধির জ্বর হয়ে রইয়া যায়, আর সন্ধে হওয়া মাত্র এই গ্রামের সীমানায় ওরকম ঘুরতে থাকে ভোক্তা খোঁজার জন্য।
সাদাব অনেকক্ষণ ধরে চুপ করে বসেছিল, এবারে সে বলে উঠল,
আচ্ছা এই ভোক্তাটা কি?
ভিকুর চোখ ছলছল করে উঠল, সে কাঁপা কাঁপা গলায় বলে উঠল,
ভোক্তা মানে উর্ধির আহার।
কি খাবার? নর বলি দাও নাকি?
না বাবু, বলি দিতে হয় লাই, উর্ধি নিজের ভোক্তাকে রোগ দিয়ে আশীর্বাদ করে, আর ভোক্তার শরীরটা ধীরে ধীরে গলে গিয়ে ওই ঘরটার মাটিতে মিশে যায়।
কথাটা বলার পর ভিকু নিচের দিকে তাকিয়ে মুখ খুঁজে বসে রইল কিছুক্ষণ, আর সৌনাকার সাদাব তখন একদম পাথরের মতো নিথর দৃষ্টিতে চেয়ে রয়েছে ভিকুর দিকে। শরীরটা পুরো ছমছম করে ওঠে সৌনাকে, সে একবার ভাঙা ঘরটার দিকে তাকিয়ে বলে,
তা এত বছর ধরে তোমরা এই ভেবেই বেঁচে আছো নাকি?
এইভাবে 80টা বছর আমরা কাটাই নিচ্ছি বটে, উর্ধির জন্য আমরা প্রত্যেক পরিবার থেকে একজন করে ভোক্তা হয়েছি প্রত্যেক অমাবস্যার রাতে, আর তার বিনিময়ে উর্দি আমাদের সকলকে একসাথে আশীর্বাদ করে লাই, এটাই বাবু, শুধু এইটাই।
সৌনাক পুরো চুপ করে কথাগুলো শুনছিল। হঠাৎ ভিকু সৌনাকের হাতটা ধরে বলে উঠল,
তবে তবে আমাকে এবার বাঁচান বাবু, কালকে অমাবস্যা আছে, কিন্তু আমি চাইলাম আমার ছেলেটা ভোক্তা হোক, ও আর বয়স বড় কম, ও আর জীবন অনেক বড়, আপনাদের মতোই হয়ে উঠুক, শুধু আমি এইটুকুই চাই বটে বাবু। আপনারা আপনারা আমি যে টাকাটা পাবো বটে সেটা নিয়ে নিন, আর দয়া করে আপনাদের সাথে আমার ছেলেটাকে নিয়ে এখান থেকে চলিয়ে যান, যত তাড়াতাড়ি সম্ভব বাবু চলিয়ে যান।
মানে আমি কিভাবে বাঁচাবো?
আপনি আপনি যেভাবেই হোক আজকেই আজকেই ক্যামেরায় সব ছবি তুলে কালকেই চলে যান শহরে, সেইখানে সেখানে সবাইকে দেখান আমাদের কষ্ট, আপনারাই আপনারাই আমাদের শেষ ভরসা শৌনক বাবু, তবে আপনি আপনি আমার আপনি আপনার ছেলেটাকে বাঁচান।
আমি চেষ্টা করব ভিকু। আচ্ছা এই দেবীর নাম কি দেওয়া চলে?
উর্ধির নাম শুনে গ্রামের লোক খেপতে পারে, আপনি বরং অন্য একটা কিছু বলিয়ে ছবি তুললেন, আর এইটুকু সাবধানে কাজ করেন যাতে কেউ বুঝতে না পারে যে যে আমাদের পূজা করে ও খুব বদমাইশ লোক আছে, আমার ছেলেটার প্রতি ও আর খুব লোভ।
বুঝলাম না, একটা ছোট ছেলের প্রতি কিভাবে কারো লোভ হতে পারে?
হয় বাবু হয়, কারণ কারণ ভোক্তার রক্ত খেলে তারও আর রোগ হয় না বটে, আর সে মরেও লাই।
বলো কি, ওই লোকটা রক্ত খায়?
হ বাবু, ও আজ প্যারায় 120 বছর বাঁচিয়ে আছে, আর ও জবে থেকে পূজা করছে অমনিতেই দেখতে রয়েছে। তবে ও এবার কেন আমার ছেলেকে ভোক্তা করতে চায় সে আমি বুঝেছি বাবু।
কেন?
ও আসলে দেখতে চায় ছোট ছেলে আর রক্ত খেলিয়ে ওর বয়সটা কমে কিনা।
সৌনক মনে মনে ভাবল, শহরের থেকে মাত্র ঘন্টা পাঁচেক দূরে এমন একটা জায়গা রয়েছে যেখানে এখনো এমন সব ঘটনা ঘটছে যা শুনলে কোনো সাধারণ মানুষ মোটেই বিশ্বাস করবে না। তবে কেমন জানি না আজগুবি বলে মনে হচ্ছে না ভিকুর কথাগুলো। মনে একটা কথাই বারবার উকি দিচ্ছে যে সত্যি কি এমনটা হয়।
সাদাব শোন, উর্ধির নামটা তো নেওয়া যাবে না, কিছু নাম ভাব তাহলে। গ্রামের বাকিরা যেন ভাবে আমরা শুধু ঘুরতে এসেছি, কোনো ব্যাঘাত ঘটাতে নয়। আচ্ছা ভিকু, তুমি কি বলেছ আমরা কেন এসেছি?
আমি বলেছি আপনারা আমার মনসিনের বন্ধু বুধা, বুধার মাস্তুতো ভাই আপনারা, তাই আমি আপনাদের আমার গ্রাম দেখাইতে নিয়ে এসেছি।
বাহ, তুমি যে সত্যিই খুব বুদ্ধিমান সেটা তো বোঝাই যাচ্ছে ভিকু। সাদাব, নামটা কিছু ভাবতে পারলি?
ভিকুর মেলে টাইটেল ছিল যে অভিশপ্ত গ্রাম, ওটা দিলে কেমন হয়?
সৌনক কিছুক্ষণ মাথা চুলকে নিয়ে ঘাড় নেড়ে বলল,
না ঠিক জমছে না।
তারপর উঠে এদিক ওদিক পায়চারি করতে লাগলো। বেশ কিছুক্ষণ পায়চারি করার পর হঠাৎ ঘুরে দাঁড়িয়ে বলল,
সাদাব কুইক ক্যামেরাটা অন কর, একটা বেশ নাম বাইর করেছি, চল চল কুইক কুইক।
সাদাব ক্যামেরাটা সৌনকের দিকে ফোকাস করতেই সৌনক বলে উঠল,
আরে চল চল তাড়াতাড়ি। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় হোস্ট সৌনক, সকলকে স্বাগত জানাই আপনাদের প্রিয় অনুষ্ঠান লোকচক্ষুর আড়ালের 100তম এপিসোডে। বন্ধুরা, আমরা এসে গেছি দিবাড়িয়া গ্রামে, যেখানে আমাদের অনলাইন কম্পিটিশনের বিজেতা ভিকু মাসরাকে আমরা পেয়ে গেছি। তবে আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই এপিসোডের নাম কি হবে, তাই না? তো বন্ধুরা, এই এপিসোডের নামের মধ্যেই লুকিয়ে আছে অলৌকিকতা, রহস্য ও ভীতি, কারণ এই এপিসোড হলো এক অলৌকিক শক্তির অধিকারিণীকে নিয়ে। ইনি কোনো শুভ শক্তি নন, না এনার নাম ইতিপূর্বে কোনো গ্রন্থে আমরা পেয়েছি, একদম আমাদের শোয়ের নামের মতন এই দেবী রয়ে গেছেন লোকচক্ষুর আড়ালে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, এখানে ওনার নাম মুখে আনাটাও অন্যায়, তাই আমরা এখানকার মানুষের বিশ্বাসকে আঘাত না করে এই এপিসোডের নাম রাখছি মন্দের দেবী। অবাক হচ্ছেন তাই না? বলে রাখি, অনেক অবাক হতে এখনও বাকি আছে, কারণ এর পরের এপিসোডে আপনারা জানতে পারবেন ইনি মন্দের দেবী কেন। ততক্ষণ নিজেদের মধ্যে জানতে চাওয়ার ইচ্ছেটাকে বজায় রাখুন, আর হ্যাঁ সুস্থ থাকুন, কারণ আমি এখানে এসে জানতে পারলাম ইনি নাকি রোগ ছড়ান। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরের এপিসোডে দেখা হচ্ছে, শুভ সন্ধ্যা।